This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত ফেলে এবং আশা করছি সবাই ভালো আছেন। এই বৃষ্টি পুরো বাংলাদেশেই আমি যতদূর শুনেছি যে বিভিন্ন জায়গাতে এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির রাতে আপনাদের সবাইকে রক্তহীন করা কিছু ঘটনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। এবং ঘড়িতে এই মুহূর্তে যখন ঠিক 12টা বাজলো, ঠিক সেই মুহূর্তেই আমরা যেরকম এখানে বসে ঘটনা শেয়ার করবো এবং ঘটনাগুলো বলবো, ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনারা ইন্ডিয়া বাংলাদেশ এনক্লেভসগুলোর নাম শুনেছেন এবং যেগুলো ছিটমহল বলা হয় আর কি, সে সমস্ত জায়গা থেকে মানুষরা যাবে তাদের নিজেদের ঠিকানায়, যে ঠিকানাটা 68 বছর ধরে তাদের ছিল না, আজকে তারা যাচ্ছেন তাদের আপন ঠিকানায় আর কি। এবং যারা এখানে থেকে যাচ্ছেন তারা বাংলাদেশে, যারা চলে যাচ্ছেন ইন্ডিয়াতে তারা ইন্ডিয়ান হয়ে যাবেন। এবং আমি খুব একটা জিনিস চিন্তা করছিলাম যে এই মানুষগুলোর মধ্যে যদি একজনও আমাদের শুনে থাকেন এর আগে, বা একজনও যদি আমাদের কথা জেনে থাকেন এবং সেই একজনও যদি আজকে এইখান থেকে ওই দেশে চলে যান, তারপর তাদেরকে হয়তো আমাদের হয়তো তার পরবর্তীতেও বিভিন্নভাবে তারা শুনতে পারবেন অ্যাপের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে। কিন্তু খুব খারাপ লাগছে যে আমাদের লিসনারদের মধ্যে কেউ কেউ হয়তো ওই পাশে চলেও যেতে পারেন। একইভাবে ঠিক এই যে এতদিন ধরে আমাদের আমরা মানে যারা পাশাপাশি ছিলেন একটা জায়গায়, তারা যখন মানুষদের একদিকে আনন্দ যে চলে যেতে পারছেন, একটা নতুন ঠিকানা পাচ্ছেন, নিজের একটা আইডেন্টিটি পাচ্ছেন, ঠিক একইভাবে তাদের মধ্যে এই কষ্টটাও কিন্তু আছে যে একসাথে যারা বাস করছেন এতদিন ধরে, সেই সমস্ত কাছের মানুষগুলোকে, চেনা মুখগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে, যাবার কষ্ট, বিদায় দেবার কষ্ট। ঠিক এইরকমই একটা পরিস্থিতি চলছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন। এবং সেই কিন্তু একটা জিনিস খুব আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে যে সমস্যাটা অনেকদিন ধরে আমরা সমাধানের জন্য আমরা চাচ্ছিলাম যে সমাধান হোক, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। যারা আজকে এখন উৎসব মুখর সময় কাটাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি শুনে থাকেন এই মুহূর্তে, আমাকে তাদেরকে জানাচ্ছি অনেক 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 শুভকামনা এবং কংগ্রেচুলেশনস। আপনাদের আশা পূরণ হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে, সবচেয়ে বড় কথা। আমরা চলে যাব ঘটনায়। ঘটনার আগে একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনার সাথে সাথে আপনাদের ঘটনাগুলো যদি একটু আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়ে দেন তাহলে তো খুবই ভালো, কারণ অডিও ক্লিপের মাধ্যমে পাঠালে আপনারা সরাসরি পার্টিসিপেট করতে পারবেন। ঠিক একইভাবে যদি লিখে পাঠান তাহলে আপনারা ঠিক একইভাবে আমাদের সাথে, আমাদের যে প্রতি বছর ভূত FM-এর যে বই বের হয় প্রতি বছর বই মেলায়, সেইখানে আপনারা আপনাদের আপনাদের গল্প যদি সিলেক্টেড হয়, ডেফিনেটলি আপনারাও সেখানে আপনাদের গল্প নিয়ে আসতে পারবেন। আমি এই সূত্র ধরে একটা কথা আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে ভূত FM-এর বই কোথায় পাবেন এই প্রশ্ন যদি করেন, তাহলে আমি বলবো যে ভূত FM-এর সকল বই পাওয়া যাবে rokomari.com-এ। এবং আপনি যদি অর্ডার করতে চান তাহলে ভিজিট করুন www.rokomari.com অথবা কল করুন 01519521971। এবং হটলাইন আছে একটা খুব সহজ মনে রাখার, 16297। প্রতিটি মানে প্রতি বই শুধুমাত্র 150 টাকার সাথে ডেলিভারি চার্জ। তবে যদি আপনি তিনটি বইয়ের একটা স্পেশাল বান্ডল অফার নেন তাহলে শুধুমাত্র 420 টাকা, এবং সেখানে কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না। এইটা হচ্ছে ঘটনা। এবং আমরা সরাসরি অন দ্যাট নোট আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং আমি শুরুতেই তিনি বলেছেন তিনি পরিচয়টা দিতে যাচ্ছেন না, তো সরাসরি আমরা তার ঘটনাতেই যাব একদম সরাসরি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যেতে চাই। যদি আপনার নাম বলতে কোনো সমস্যা থাকে, নাম না বলতে পারেন, কোনো সমস্যা নেই।
আমার নাম ইশরাফ। ঘটনাটা হচ্ছে আমার সাথে, ঘটনাটা ঘটেছিল ঢাকা খুলনার হাইওয়ে রাস্তায়।
জি,
ঢাকা খুলনার হাইওয়ে রোডে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হয়েছিল যে আমি নর্মালি রাতেবেলা ট্রাভেল করি অনেক, তো আমি আর আমার কাজিন রেদওয়ান আমরা একবার ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, রাত্র 12টার দিকে আমরা রওনা দিই। তো আমরা নর্মালি ওখান থেকে আমরা যখন মানিকগঞ্জের রাস্তায় যাই, যেখানে বিশুক মনির ওনাদের যে অ্যাক্সিডেন্ট যে স্পটটা, ওখানে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বেরোনোর পরে নর্মাল আমার কাজিনকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো কথা না বলে, কারণ রাতেবেলা ড্রাইভ করতে গেলে ঘুমের ইয়েতে আবার কনসেন্ট্রেশন জেনে ব্রেক না হয়। তো আমার কাজিন সে নাকি নোটিস করতে পারলো যে একটা সাদা রঙের ফিগার একটা ট্রাক আসতেছিল, ট্রাকের সামনে থেকে ক্রস করতে যায়, ট্রাক ওটাকে নাকি মেরে দিয়ে চলে গেছে। ট্রাক ওটা তো আমাকে কিছু তখন বলেনি, ফেরিতে উঠার পরেও আমাকে অ্যাকচুয়ালি রেদওয়ান বলতেছে যে এই ঘটনা ঘটেছে। আমি বলছি যে না, এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো সত্যি কিছু হবে, এটা মেবি তোমার ইমাজিনেশন। এনিওয়েজ আমরা ফেরি থেকে নেমে আবার যাওয়া শুরু করলাম। তো যেতে যেতে ফরিদপুরের একটা নতুন বাইপাস সড়ক হয়েছে, খন্ডকার নুরুমিয়া সড়ক। তো ওই খন্ডকার নুরুমিয়া সড়কে যখন আমরা যাচ্ছি, তো নুরুমিয়া সড়কটা বেসিক্যালি দুটা ক্ষেতের মাঝখান থেকে হয়েছে। তো ওখানে এরকম কোনো বড় গাছ নেই যেটা আপনার মানে গাড়ির ছাদের উপরে এত বড় কোনো গাছ নেই, সবই ছোট 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 গাছ। তো হঠাৎ করে আমার গাড়ির উইন্ডশিল্ডের উপরে একটা বিগ স্প্ল্যাশ অফ ওয়াটার, অনেকগুলো পানি এসে পড়লো। তা আমার কাজিন বলে উঠলো হঠাৎ করে যে এটা কোথা থেকে আসলো। আমি বলতেছি মেবি বৃষ্টি টিষ্টি হবে কিছু একটা। এনিওয়েজ তো আমরা ওখানে যে আবার ভাঙার রাস্তায় উঠে আমরা আবার একটা পাম্পে দাঁড়ালাম। পাম্পে যখন আমি দাঁড়াই, আমার ড্রাইভার পিছে ছিল, তো সে নেমে ওই গ্লাস গ্লাস মুছতে ক্লিন করতে গেছে। তো ক্লিন করতে যায় বলতেছে যে ভাইয়া গাড়িতে তো খালি গ্লাসের উপরে পানি, বৃষ্টি পড়লো তো ছাদে পড়বে, বনেটে পড়বে, সাইডে থাকবে, শুধু গ্লাসে পানি। তখন আমাদের একটু মানে কি হলো এটা হঠাৎ করে। এনিওয়েজ তারপরে আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমরা যেটা মজা জিনিস দেখছি, তখন অ্যারাউন্ড রাত্র প্রায় 2টা আড়াইটার সময় হবে, ওই গোপালগঞ্জের যে রাস্তাটা ভাঙার থেকে ছাড়া ফাটি আবার মোড় থেকে, ওই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে প্রায় 20-30 জন করে লোক, মনে হচ্ছে যে ক্ষেত থেকে কাজ করে এসে ওরা বাড়ি ফিরতেছে, এরকম ধরনের ড্রেস আপে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যারাউন্ড 1.5 to 1 kilometer ধরে আমরা এরকম ভিড় দেখলাম। এত রাত্রে সাধারণত ওখানে আসারই কথা না, মানে রাস্তার দুই পাশে এইভাবে করে আসারই কথা না। তো ওটা ছাড়া আমরা চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমি গাড়ি হার্ড ব্রেক করতে, কারণ আমার সামনে থেকে একটা লোক দৌড় দেয়। তো ওই লোকটা দৌড় দৌড় না, আমি এত জোরে ব্রেক করে আমি সাইডে তাকায়, মানে আমি কাজিনকে বললাম গ্লাসটা আমার নামায়, ওকে কিছু বলো যে যেভাবে করে ও দৌড় দিল আল্লাহ মাফ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ও গ্লাস নামায় যখন বাম দিকে তাকালো, দেখলো যে ওখানে আর কেউ নেই। সারপ্রাইজিংলি এত মানে রাতেবেলা এবং ওখানে কোনো খালি জায়গা, ওটা এমন তো না যে কোনো গাছ আছে বা কোনো জঙ্গল আছে যেখানে ঢুকে গিয়েছে, নাথিং লাইক দ্যাট। হঠাৎ করে ওটা দেখাতে মানে কিছু নাই, তখন আমরা একটা আরেকটু ভয় পাই। এনিওয়েজ আমরা তখন চালাতে থাকি, তো ডিসাইড করলাম যে যাই হবে রাস্তায় যাই সামনে আমরা দেখবো, কথাবার্তা বলতে বলতে যে আমরা কোনো অবস্থাতে গাড়ি থামাবো না, যাই হবে আমরা চলে যাবো।
ও আচ্ছা, আপনারা ফেস করবেন মানে আপনি জাস্ট আপনাদের মতো চলে যাবেন?
আমরা চলে যাব ওখানে, আমরা কোনো কিছু তো আমরা এখানে কোনো কিছু দাঁড়াবো না। তো এনিওয়েজ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে এটা হলো টঙ্গিপাড়ার মোড়ে, ওই বঙ্গবন্ধু মাজারের কাছের এরিয়াটা। ওখানে দেখি আমরা একটা মহিলা বেশ ভালো, মনে হচ্ছে দাওয়াত খেয়ে আসছে, এরকম কাপড় চোপড় পরে, একটা বাচ্চা কোলে না রাস্তার মাঝখানে স্টিল হয়ে দাঁড়ায় আছে। এন্ড আমরা হর্ন দিলাম, হেডলাইট দিয়ে ইয়ে করলাম, হাই বিম দিলাম, কিন্তু সে
সরছে না,
না সরছে না। তো আমি ওখানে ওকে মানে ক্রস করে আমরা তারপরে চলে গেলাম। তো তখন আমরা আসলেই ভয় পেয়েছি, কারণ রাত্রেবেলা অত রাত্রে
স্বাভাবিক,
তখন প্রায় 3টা, কারণ আমরা ভাটিয়াপাড়া ক্রস করে টঙ্গির কাছে, টঙ্গিপাড়ার কাছাকাছি প্রায় 3টা 3:45 হবে। তারপর আর দাঁড়াই না, আমরা একদম স্ট্রেট চলে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। ওখানে লোকজন ছিল রাস্তা, ওখানে দোকানে বসে চা খেলাম যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার পরে, আমরা একটু ফর্সা হওয়ার পরে তারপর রওনা দিলাম। এরপরে আর কোনো অসুবিধা হয়নি।
ওকে, কিন্তু আপনার কি মনে হয়, আপনি যে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন এবং পরবর্তীতে আরেকজনকে দেখলেন, কি মনে হয় কি হতে পারে, এরকম কোন কিছু কি আপনার মানে জীবনে এবারেই প্রথম ঘটেছিল নাকি এর আগেও এরকম কিছু?
দিনের সাথে এটা ফার্স্ট টাইম, বাট আমার এক্সপিরিয়েন্স আর একটু বেশি আছে, বাট এই পার্টিকুলার বিষয়টা আমি বলবো কুড বি মাই ইমাজিনেশন অর কুড বি সামথিং এলস, কারণ প্রথমটা আমার কাজিন একা দেখছে, তো আমি বললাম ভাবলাম যে ও মেবি টায়ার্ড রাতের বেলা কিছু সেই
হ্যালুসিনেট
করছে, কিন্তু আমার সাথে যেটা ওইখানে যে রাস্তার সামনে থেকে লোক দৌড় দিল, এটা আমি আমার কাজিন আমার ড্রাইভার তিনজন দেখছি,
সবাই মিলে একসাথে
দেখেছি, সবাই মিলে দেখছে, তো ওরা মানে এইটা আমার কাছে একটু অবাক লাগলো। তারপরে লোকগুলো এত লোক, কারণ আমার ড্রাইভারও পিছন থেকে বলছে ভাইয়া এত লোক কোথা থেকে আসতেছে, মানে কি অ্যাক্সিডেন্ট হইলো না রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে কি ব্যাপার?
এবং টাইমটা যদি আপনি আরেকবার সবাইকে একটু মনে করে দেন,
টাইমটা যখন ফার্স্ট দেখলাম তখন বাজে অ্যারাউন্ড আড়াইটা আড়াইটা হবে, ফার্স্টের যেটা রানিগঞ্জে দেখছি ওটা হবে অ্যারাউন্ড একটা, আর যেটা আমরা গোপালগঞ্জের রাস্তায় দেখলাম ওটা হবে আড়াইটা।
আমার নাম হচ্ছে রেদওয়ান,
এতক্ষণ ধরে বলছিলেন আপনার কথাই যে আপনি একজন ছিলেন, আপনার দুজন একসঙ্গে আছেন,
আমার কথাই বলতেছিল। আমার কথা হচ্ছে যে মানে মানুষ যাবে মানে যাইতে পারে আড়াইটাতে, কিন্তু আধা কিলোমিটার জুড়ে দুই পাশে গ্রুপ 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 এরকম এতগুলা মানুষ, তার উপরে হচ্ছে মানে এমন একটা ভাব মানে কেবল ক্ষেত থেকে কাজ করে উঠছে এখন মানে বাজারে আসে না, মানুষজন বাজারের দিকে যায় বা এই টাইপের একটা, কিন্তু এত রাতে তো এত মানুষ থাকার কথা নাই ইউজুয়ালি। আর আমার কাহিনী হচ্ছে আমি এর আগে আমি যখন আমি কোনোদিন এগুলো বিশ্বাস করি নাই, আমি রাত দুটা আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, তো ওখানে শ্মশানঘাট আছে আরো দূরে কাউখালী নামে একটা গ্রাম মানে উপজেলা, ওখানে শ্মশানঘাটে আমি আমার ফ্রেন্ডদের সাথে রাত দুটা পর্যন্ত আড্ডা দিছি, ইভেন আমার বাসার পিছনে হচ্ছে শ্মশানঘাটটা। আমরা ইউজুয়ালি মানে হিন্দু হিন্দু মানুষদের তো শ্মশানে পোড়ায়, পোড়ানো পর্যন্ত দেখছি, বাট আমি কোনোদিন মানে আনইউজুয়াল কোনো কিছু দেখি নাই, আমার মধ্যে একটু সাহসটা এই জন্য এইসব বিষয়ে বেশি ছিল। আমি মানে এর আগে ভাইয়ার কাছে মানে ভাইয়া অনেক কিছু দেখছে, তা আমি অনেক সময় আমারে বলছে যে আমি একটু মানে হেলা করছি যে এটা দেখে না, তো ভাইয়া তখন আমার আরো বলতেছিল যখন দেখবো তখন নিজের আত্মা শুকায় যাবে। আমি তখন দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে যে ট্রাকটা ওটা দিয়ে ক্রস করলো, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি যে মানুষটা ক্রস করলো রাস্তাটা, আর একটা মানুষ মানে ওই যে যখন গোপালগঞ্জের ভিতরে যেটা হয়েছে সাদা পাঞ্জাবি পরা লোকটা, ওটা আমি যখন ক্লাস নামে দেখলাম ও হলে তো থাকবে রাস্তার পাশে তাই না, মানে ক্রস করছে সাথে সাথে ও কই যাবে ভ্যানিশ হয়ে, আমি রাস্তার সাইডে গ্লাস নামে ওরে কিছু একটা বকাঝকা করব, বাইরে নাই মানে তাকায় দেখি কিছু নাই। এই দুটো হচ্ছে আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ।
আচ্ছা ওকে, আমরা আমরা আবারও আপনাদের কাছে আসব, এবং তার আগে একটা ছোট্ট ঘটনা আমি একটু পড়ে ফেলি যেটা আমরা আমরা পেয়েছি এই মুহূর্তে, এবং মানে বেশ কয়েকদিন আগেই পেয়েছি আর কি, এবং সেই ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন যিনি আজকে স্টুডিওতে উপস্থিত নেই, তার ঘটনাটা একটু পড়ে শোনাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। আমাকে লিখেছেন, আমি অস্কার আহমেদ, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অস্কার আহমেদ বসিরহাট থেকে লিখছেন তিনি, এবং লিখেছেন যে আমার কাছে ভৌতিক গল্পের ভাণ্ডার আছে বললেও ভুল হবে না, আর প্রতিটি ঘটনা আমার পরিবারের সাথে ঘটা, সুতরাং ঘটনাগুলো মিথ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। আমি ভারত থেকে বাংলাদেশে আসতে পারছি না এই মুহূর্তে, তাই বাংলাদেশের আমার এক ভালো বন্ধু সাদিয়া আপুকে দায়িত্ব দিলাম গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 1968 সালের দিকে, এবং আমার সেজো খালুর পরিবারে, তার বাড়ি হুগলি জেলার এক গ্রামে, আমার আর তারা পৈতৃক জমিদার বাড়িতে থাকতেন। তখন খালু একটি ব্যাংকে কাজ করতেন, সাথে সবসময় রাইফেল থাকত, এবং সে কারণে হয়তো খালু একটু সীমাহীন সাহসী ছিলেন, এবং তিনি ভূত পরি জিনদের সাথে তার অনেকবারই এরকম দেখা হয়েছে, সবকিছুতেই তার বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন কিন্তু ভয় ছিল না। তো একদিন ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠে তিনি দোতলার বারান্দাতে আসেন, এবং নিচের দিকে তাকাতে তিনি দেখলেন যে নিচের বড় একটা পাঁচিলের ওপরে একটি বিড়ালের মতো, কিন্তু ঠিক বিড়াল নয়, আকারে বেশ বড় একটা জন্তু বসে আছে, এবং কাছের পেয়ারা গাছে বারবার আঁচড় মারছে। এটা দেখে খালু ভয় পেলেনই না, বরং তাকে তাড়ানোর জন্য মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ করতে থাকলেন। তবুও সেটি একটুও নড়ল না দেখে খাদুর মাথা গরম হয়ে ওঠে এবং তিনি ঘরের ভেতর থেকে রাইফেলটা এনেই গুলি করে বসেন। এরপর তিনি দেখেন যে জন্তুটা পাঁচিলের ওপরে পড়ে গেল। রাস্তা দিয়ে কিছু মানুষ নামাজ পড়তে যাচ্ছিল, গুলির আওয়াজে তারা কাছাকাছি এসে খালুকে জিজ্ঞেস করে ব্যাপারে। খালু নিচে নেমে গেট খুলে পাঁচিলের ওপরে গিয়ে ওদেরকে ঘটনাটা বলতে যান, কিন্তু সেখানে সেই জন্তুটাকে বা কোনো রক্তের দাগ না দেখে খালু ওদেরকে কিছু না বলেই ঘরে চলে আসেন। আসলে খালু গুলিটা করেছিলেন জন্তুটা ঠিক মাথায়, সুতরাং সেটার বাঁচার কোনো সুযোগই থাকতে পারে না। আমি জানি না গল্পটা আগে পড়েছি কিনা, আমার পড়া লাগছে, যেহেতু যদি হয় তাহলে সরি আমি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে গুলি করার পর খালু স্পষ্ট দেখেছিলেন যে পাঁচিলের গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সামান্য ওপর থেকে নিচে আসার সময়টুকু পর সেটা অদৃশ্য হওয়ায় তিনি একটু অবাক হলেন। এরপর খালু তিন চার দিন একটানা জ্বর আসে, এর বেশি কিছু না। এরপর খালু ও খালা সব ভুলে যান। এর প্রায় এক বছর পর খালা হাসপাতালে ভর্তি হন, সংসারে নতুন সদস্য আসছে, সবাই খুশি। খালা তার প্রথম সন্তানকে নিয়ে বেডে শুয়ে আছেন, ছেলে হয়েছিল। আমার ছোট খালা আর নানিমা হাসপাতালে ছিলেন সে সময়, সে রাতে খালার সন্তান হয়েছিল। খালু ব্যাংকের একটি কাজে আটকা পড়ায় সেদিন হাসপাতালে আসতে পারেননি। সে রাতে খালা একা বেডে শুয়ে আছেন, বাচ্চা অন্য একটি ছোট বেডে ছিল। রুমের বাইরে নানিমা বেঞ্চে ঘুমিয়ে পড়েন, কিন্তু ছোট খালা তখনও জেগেছিলেন, রুমের কাঁচের জানালা দিয়ে ভেতরের বাচ্চাটাকে দেখছিলেন। এরপরই হঠাৎ ছোট খালা দেখলেন যে ভেতরে কোথা থেকে কি জানি একটা বিড়াল ঢুকেছে। ঠিক বিড়াল নয়, বিড়ালের মতো কিন্তু বেশ বড়। সেটা আস্তে আস্তে বাচ্চার বেড়ের দিকে এগোচ্ছিল। এই সময় ছোট খালা ভাবলেন নানিমাকে বা কোনো নার্সকে ডাকবেন, কিন্তু ঠিক সেই সময়ই জন্তুটা তার দিকে একবার তাকালো। কি মারাত্মক সেই নজর, এতটাই মারাত্মক যে এরপর ছোট খালা তার শরীর এতটুকু নড়তে পারলেন না, এমনকি মুখ দিয়ে কোনো আওয়াজও করতে পারলেন না। সেই সময় ছোট খালার কাছে শুধুমাত্র দেখা ছাড়া আর কোনো কিছু করার উপায় ছিল না। তিনি দেখলেন সেজো খালা বেডে ঘুমাচ্ছেন, কোনো নার্স রুমে নেই, আর তখনই ভয়ঙ্কর জন্তুটা বাচ্চার বেডে উঠে বাচ্চার গালে দুই তিনবার চড় মারল। ব্যাস এরপরেই ছোট খালা অজ্ঞান হয়ে যান। সকালে ছোট খালা দেখেন যে সবাই কান্নাকাটি করছে, বাচ্চাটা বাঁচেনি, এবং তখন খালু এসে সবাইকে কান্নাকাটি করতে দেখলেন। কিন্তু অবাক বিষয় হলো নিজের বাচ্চার মৃত্যুর খবর শুনেও খালু এক ফোঁটা চোখের পানি ফেলেননি। এরপর কিছুক্ষণ পর ছোট খালা সবার সামনে রাতের ঘটনাটা বললে সবাই বেশ ভয় পান, দোয়া পড়তে শুরু করেন। কিন্তু কথাটা শোনার পরই খালু সবাইকে বলেন যে গত রাত্রে তিনি স্বপ্নে ঠিক এই ঘটনাটাই দেখেন। শুদ্ধার স্বপ্নের শেষে ওই ভয়ঙ্কর জন্তুটা খালুর দিকে তাকিয়ে খুব খারাপভাবে কিছু একটা বলেছিল। এই ছিল ঘটনা, এবং ঘটনা হয়তো অনেকটা সহজ করে বললাম, কিন্তু এই ঘটনা মনে পড়লে এখনো আমার চোখে পানি আসে। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমি পড়ে শুনলাম। আপনি যেহেতু শুরুতেই বলেছেন যে আপনার কাছে গল্পের ভান্ডার রয়েছে, এবং আমি চাই যে আপনি এক এক আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। আজকে একটু পরে আমরা ধানমন্ডির কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে, যারা এসছেন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, এবং স্টুডিওতে যারা তাদের প্রথম ঘটনা বলুন, তাদের পরের ঘটনাগুলো আরও মারাত্মক আরও ভয়ঙ্কর। আশা করছি আপনারা জেগে থাকবেন এবং সেই সময়টুকু আমাদেরকে দেবেন যাতে আপনাদেরকে সব ঘটনাগুলো শোনাতে পারি এবং আমাদের সাথে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদের অনেকে, আমাদেরকে আলমগীর আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে ফাহিম SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভূত ফেম একটা মানে বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল শো হয়ে গেছে এবং তিনি এনজয় করছেন। জাস্টিন আমাদের SMS করেছেন, এবং আজকে বৃষ্টিতে তিনি ভূত এফএম শুনতে তার খুব মজাই লাগছে। জ্যাকলিন আমাদের নাটক থেকে SMS করেছেন। ইমন আমাদেরকে SMS করেছেন এয়ারপোর্ট থেকে। রাসেল ভাই আমার ছোট ভাই তার নাম জুমন হোসেন, ওকে। হিমেল আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, আজকে অনেকদিন পর তিনি শুনছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদের কাছে ফারিহা লিখেছেন যে অসম স্টোরি ভাইয়া। ময়মনসিং থেকে উর্মি আমাদের লিখেছেন। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ড থেকে SMS করেছেন। সিদ্দিক খান আমাদের জুরাইন থেকে SMS করেছেন। নাইম আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মিয়াদ, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন। দুর্লভ টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। বাহার আমাদের খিলগা থেকে SMS করেছেন। শর্মী গ্রিন রোড থেকে SMS করেছেন। SH আব্রার হবি হাজারিবাগ থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি বাদল, আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ফেসবুক পেজেও দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন শাহিদ খান, লিখেছেন তিনি অ্যাপস দিয়ে ভূত এফ এম শুনছেন, অ্যাপ দিয়ে। এছাড়াও তিনি বলছেন যে আমাদেরকে, এছাড়াও রাজ এস এম এস করেছেন এবং শুনছেন তিনি ভূত এফ এম, খুব ভালো লাগছে। এগুলো সব ফেসবুকেই আছে আমাদের পেজে। রাজীব হাসান আমাদের লিখেছেন রেডিও ফুর্তির পেজে, আপনাদের খুঁজতে হবে। এবং তিনি বলছেন যে আশা করছেন তিনি রাজীব যে আছে খুব ভয়ানক হবে। আমাদেরকে অ্যাঞ্জেল এস এম এস করেছেন এবং তিনি বলছেন এক একা শুনছি খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ফারহা অরিন লিখেছেন যে পিকটা ভালোই রহস্যময়, মানে আমাদের ফেসবুকে যে পোস্টে যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটার কথা তিনি বলছেন। সামির রহমান আমাদের লিখেছেন জোস ঘটনাগুলি। এমডি সজীব আহমেদ আমাদের লিখেছেন ফার্স্ট যে ঘটনাটা শুনেছেন সেটা সুপার, পরবর্তী যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আরও ভালো, আশা করছি যে সেই ঘটনা আপনারা শুনবেন। আপনারা যদি ফেসবুকে আমাদের রেডিও ফুর্তির পেজে পোস্ট দেখতে চান এবং সেখানে আপনাদের কমেন্ট জানাতে চান বা লাইক দিতে চান, তাহলে আপনারা চলে যান www.facebook.com/radio.furti এবং এইখানে গিয়ে আপনারা আমাদের পোস্টটা দেখতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা লাইক কমেন্ট যেটা দিতে ইচ্ছা করে সেটা আপনারা দিতে পারবেন। আর আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর আমাদের ফেসবুকের এই অ্যাড্রেসটা অর্থাৎ bhutfm-এর যে পেজটা সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এখানে যেয়েও আপনারা কিন্তু আপনাদের কমেন্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের ঘটনা, মানে আপনাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে সেটা জানাতে পারবেন। যেমন আমাদের এখানে লিখেছেন এই পেজে ড্রিম বয় যে ভালোই লাগছে, এক একা শুনছি, কেমন আছেন জানতে চেয়েছেন শেখ তানজিল রহমান, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এছাড়াও আমাদেরকে তানজিম লিখেছেন এত অ্যাড দিয়েন না প্লিজ, এখন আমরা কোনো ব্রেকে যাইনি। আমাদেরকে এমডি সজীব ইসলাম জীবন লিখেছেন ভূত এফ এম শুনছি ভালো লাগছে, আজকের ভূত এফ এম অনেক ভালো লাগছে লিখেছেন মনির হোসেন হাসান শুভ। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এস এম এস করছেন এখানে এবং কমেন্ট করছেন। সো আপনারা যদি এখানে কমেন্ট করতে চান তাহলে আমি অ্যাড্রেস বলে দিয়েছি, ইমেল করে যদি আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আশা করছি দারুণ দারুণ সবকিছু ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণ পরেই। সুতরাং আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, ব্রেকের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 12:25, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। ধানমন্ডির ঘটনা শুনতে চাই।
অ্যাকচুয়ালি আমার বাসাই,
জি,
এটা অ্যাকচুয়ালি 2013-এ হজের সময়ের ঘটনা এটা।
জি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনারা সবাই মন দিয়ে শুনবেন, খুবই ইন্টারেস্টিং, লাস্টে মানে বিরাট টুইস্ট আছে আর কি। হ্যাঁ,
তো হজের সময় ঘটনা এটা, জিনিসটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, তখন হলিডের দিন, আমি উঠে নাস্তা খেলাম আমাদের লিভিং রুমে। তো লিভিং রুমের সাথেই আবার একটা ব্যালকনির মতন আছে যেখানে ফুলের টপ টপ রাখা থাকে। তো নাস্তা নাস্তা খেয়ে আমি আবার মোড়ার উপরে রেখে খেয়েছিলাম। তো আমি কাজের মেয়েকে বললাম যে দরজাটা খুলে মোড়াটা রেখে বারান্দার মধ্যে। তো কাজের মেয়ে দরজা খুলেই দেখে যে টপ সব ভাঙা এবং একটা টপ অলমোস্ট 2-3 ফিট দূরে পড়ে আছে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিংলি একটা টপের মধ্যে মাটির মধ্যে 3 আঙ্গুলের দাগ, অ্যাজ ইফ কেউ স্ক্র্যাচ করে গেছে, মাটিটা টেনে উঠায় নিছে এরকম। তো এটা দেখার পরে আমি আম্মাকে ডাকলাম, এটা কি অবস্থা। মজার জিনিস হচ্ছে এত বড় বড় টপ কেউ এসে বাইরে থেকে ইট মেরে ভাঙা সম্ভবই না, এটা দেখে মনে হচ্ছে কোনো সুপার ন্যাচারাল কিছু, কারণ আমাদের ওটা পুরো এনক্লোজড জায়গা, ওখান থেকে বাইরে থেকেও এসে কেউ কিছু করবে এরকম মনে হয় না। তো ওটা করার পরে আম্মু দেখে, আব্বু তখন লাঞ্চে আসলো বাসা, তো আসার পরে আব্বাকে বললো যে একটু দেখো তো কি ব্যাপার এখানে, তখন ওটা পরিষ্কার করেনি, ওটা ওখানেই ছিল। তো আব্বা দেখার পর আব্বা বললো যে দেখো জিনিসটা আমার কাছে কোনো মানে নর্মাল লাগছে না, তো আমরা লোকাল মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে এনে দেখাই না যদি কোনো সমস্যা থাকে। আব্বা স্ট্রিট ফরওয়ার্ড ওদিকে চলে গেল, আমি মানে সুপার ন্যাচারাল ব্যাপারটাই সে ফার্স্টে অ্যাড্রেস করলো। এবং ইমাম সাহেব ওরা আব্বা ওনার সাথে কথা টথা বলে এসে উনি এসে দেখে দেখে যেটা বললেন যে আমি বিকালবেলা জানাবো ইয়ে করবো, তা আপনারা এখন নর্মালি থাকেন। তো দুপুরবেলা আমার একটু শরীর খারাপ হয় বাট নাথিং সিরিয়াস। বিকালে ঠিক আসরের নামাজের পরে মাগরিবের আগে আমাদের একটা রুম আছে, ওই রুমের ভিতরে ওয়ার্ড্রোবের উপরে লাল রঙের অনেকগুলা লবণ জাতীয় একটা জিনিস রাখা, উইচ ইজ রেড, মানে সি সল্ট এত রেড হবে বলে আমার মনে হয় না।
আচ্ছা,
তো এরকম একটা রেড, তো লবণ এটা বুঝলো আমাদের বুয়া আবার সে এসে ওটাকে আবার মানে নিজেই ফট করে মুখের মধ্যে দিয়ে বললো যে আল্লাহ এটা তো লবণ লবণ টেস্ট, এটার জন্য এটা বুঝতে বললাম যে এটা একটা সল্ট। তো ওখানে এটা রাখা, তো তখন সন্ধ্যাবেলা হুজুর আবার আসলেন, তো উনি বললেন যে দেখেন এই রুমটাকে বন্ধ করে রাখেন, যে রুমের লবণটা পাওয়া গেছে রুমটা বন্ধ করে রাখেন, রাতের বেলা আর কেউ খুলেন না, একবারে কালকে সকালবেলা দিন হলে পরে খুলেন। তো আম্মা স্বাভাবিক আম্মা বন্ধ বন্ধ করে, আর আমাদের বাসার নিয়ম হচ্ছে যত রকম লক করার পরে রাতের বেলা চাবি আম্মার বেডরুমের মধ্যে থাকবে। তো আমার বেডরুমে ছিল, রাতের বেলা কেউ বের হয়নি, তো সব মানে সব সবাই ঘুমাই গেছে, মানে ওখানে ওই রুমের মধ্যে যাওয়ার কোনো চান্সই নেই। সকালবেলা আমার ফজরের আজানের পরে নামাজ পড়ে সে যে রুমটা খুলতে গেছে, রুম খুলে সে স্টান, সে দেখে যে রুমের ভিতরে যে ম্যাট্রেস চাদর বালিশ সব মানে ছিঁড়ে বিড়ে শেষ, বাথরুমে যত টয়লেট্রি সবকিছু ওই বিছানার উপরে এনে ফালানো, ফার্নিচারের মধ্যে স্ক্র্যাচ মার্ক, তারপরে টেবিল ল্যাম্পের উপরে স্ক্র্যাচ মার্ক, মানে শেড ছিঁড়ে ফেলছে, মানে এক্সট্রিমলি ডিভাস্টেটেড ওই জায়গাটা। তো ওইটা দেখে আমরা মানে অবাক, আমরা হলাম কি চোট্টর আসলো নাকি, আচ্ছা। তো ওখানে যে আবার জানলা দেখে জানালা বন্ধ, আর মজা হচ্ছে আমাদের বাসা হলো পুরোটাই সিসিটিভিতে দেখা যায় বাইরের দিক থেকে, তো অনরিবল টপকায় যে কেউ আসবে থার্ড ফ্লোরে সেটাও সম্ভব না, আর সিসিটিভিতে কিছু ছিল না, সো অবভিয়াসলি কেউ আসেনি। এইটা হওয়ার পরে সকালবেলা ওই তার সাথে সাথে আবার হুজুরের সাথে কথা বলা হলো, তো কথা বলার পরে হুজুরে এসে বলল যে এখানে তো একটা ফার্নিচারের আপনাদের কোনো এই অসুবিধাটা হচ্ছে, এই একটা ফার্নিচার ছিল ওই ফার্নিচারটাকে জাস্ট মুভ করে আরেকটা জায়গায় রাখতে বলল। যখন এই ফার্নিচারটা মুভ করলো ওই ওই এপিসোডটা কিন্তু শেষ হয়ে গেছে, ওইরকম কোন আর ঘটনা ঘটেনি। ইন্টারেস্টিংলি আফটার টু থ্রি ডেজ দেখা গেছে যে আমাদের ওই ওই রুমেরই বিছানার উপরে অনেকগুলো পয়সা, এন্ড সবচেয়ে মজা হচ্ছে পয়সাগুলো হলো 1800s এর আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা পয়সা,
সেটাই রেখে যাবে,
কোথা থেকে পাবো ওই জিনিস, এটা তো দুর্লভ একটা জিনিস।
জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আপনারা যে এই বাসাটা নিয়ে বলছিলেন, এই বাসায় ধরেন যে আপনারা যে আছেন আপনারা ঠিক আছেন, একই প্রবলেম কি যদি কোনো গেস্ট আসে বা থাকতে চায় তাদের কি?
হ্যাঁ, এইটা তো যেরকম স্পেশালি আমার রুমে, আমার রুমে আমি ছাড়া কেউ থাকতে পারে না, আমি মানে আমি থাকলে সবাই থাকতে পারে, আমি না থাকলে থাকতে পারে না। যেরকম আমার এক মামা এসেছিলেন ওখানে, মানে আমাদের এক ফ্যামিলি একটা মুরব্বী মারা যাওয়া, তো ওরা সবাই এসে আমাদের বাসায় ছিল, তো আমার মামা ঘুমাইছেন, তো আমার মামা একটু স্কেপটিক ছিল, তো উনি আবার একটু জিনভূত নিয়ে একটু গল্প গল্প করে হাসি ঠাট্টা করে রাতের বেলা সি ওয়েন্ট টু স্লিপ। রাত তিনটার সময় সে এসে আম্মার রুমে মানে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি, সে বলতেছে যে আমাকে বললে জানলা থেকে হাত এসে কে মারছে, থাপড় টাপড় দিছে, মুখটুক ফুলাই দিছে। তারপরে আমার এক খালার সাথে এরকম ঘটনা ঘটছে যে তাকে উনি লাথি মারা হয়েছে, আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ হয় নাই, বাট ঘটনা ঘটে, ঘটনা ঘটেই যাচ্ছে। হ্যাঁ, আমার সাথেও একটা আরেকটা ঘটনা হয়েছে, যদি এটা এটা হচ্ছে এই এই বছরের ঘটনা, মানে বেশ কিছুদিন আগে মানে এই বছরের মধ্যেই, টাইমটা মনে নেই। তো রাতের বেলা আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে ছোট একটা বাচ্চা আমার পার মধ্যে খামছি দিয়ে আমার গলা চেপে ধরছে এসে গার উপরে, তার এবং নাক মুখ থেকে আমার সব খাবার দাবার চলে আসছে। তো এটা এই স্বপ্নটা দেখতে দেখতে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আমি দেখি আসলে আমার নাক মুখ থেকে খাবার চলে আসছে, তা আমি ভাবছি মেবি হেভি খাওয়া দাওয়া করছি, কোনো ইনডাইজেশনের জন্য এটা হতে পারে। তা আমি উঠে যাই আমার ঘরে গেলাম, যাই বললাম যে আম্মা আমাকে ওষুধ ওষুধ দাও, আমি খেয়েটা আমি ওখানে বসলাম, প্রায় তখন চারটা বাজে, বসে টসে আমি যখন একটু সুস্থ ফিল করি তখন আমার রুমে ঘুমানোর জন্য আসতে যাই, যখন আমার রুমে বিছানা থেকে নেমে ফ্লোরে পাড়া দিই তখন আমি দেখি আমার বাম পায়ের মধ্যে মানে তালুর মধ্যে খুব জ্বলতেছে। তো আমি পাটা উঠাইলাম, পাটা উঠে আমি যখন দেখি দেখি যে তিন আঙ্গুলের ওই সেম স্ক্র্যাচ মার্ক আমার পার মধ্যে,
এইটাই। হ্যাঁ, এটা আমি জানার সুযোগ আছে এটা, হ্যাঁ,
which was there for around 2 weeks আমি অপডি ওই ওই জিনিসটা স্মার্টটা ছিল, তো ওটা আমার কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশন নাই এটা কোথা থেকে আসলো কেন হলো। তাজা উন ছিল, এমন যে না যে আমি আর পান নিচে তো একটু চামড়াটা মোটা হয়, সো আপনি যদি মানে চুলগাইতেও যান আই ডোন্ট থিঙ্ক ওখানে এরকম কোন স্ক্র্যাচ হওয়ার চান্স আছে, আর হলো খুব সামান্য হবে, মানে অত ডিপ হতে গেলে ডেফিনেটলি কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে অথবা কোন শার্প কোন অবজেক্ট দিয়ে কিছু করছে।
ওকে, আমি আপনার কাছে এখন চলে আসি এবং আপনাকে একটু জিজ্ঞেস করি যে ওই বাসায় আপনি কি জান?
মানে আমি মোস্ট অফ দা টাইম মানে ভাইয়ার রুমেই থাকি, মানে
যখনই যাওয়া হয় আমি আর ভাইয়া এক রুমে স্টে করি। মানে এই কাহিনীটা যখন হয়েছে তখন আমি ওই দিন ওই বাসায় ছিলাম না, আমি ভাইয়ের সাথে প্রায় থাকা হয়। তো এইটা হওয়ার পরে পরের দিন সকালবেলা সাথে সাথে আমার তখন বাসা ছিল হচ্ছে নিকুঞ্জতে, তো ওই ওইখান থেকে আমার ভাইয়া নিয়ে আসে। এরপর থেকে আমি মোটামুটি এই কাহিনীটা মোটামুটি একটু ভয় পাই, যেহেতু ভয় পাওয়ারই
স্বাভাবিক।
আমি মানে ওইখান থেকে মানে অনেকদিন ভাইয়ের বাসায় স্টে করছি এই জন্য যে
বাই চান্স আপনার সাথে কোনোদিন কোনো প্রবলেম হয় নাই?
আমার সাথে হয়েছে সামান্য দুই একটা।
যেমন
একটা হচ্ছে আমি যখন ফার্স্টে এই যে নিকুঞ্জতে আমি যখন শিফট হয়েছিলাম মানে ফ্রেন্ডের সাথে আমি থাকতেছিলাম, তো ওইখানে হচ্ছে কি আমি ফার্স্টে মানে ওটা ডুপ্লেক্স বাসা ছিল, উপরে নিচতলাটা মোস্ট অফ দ্য টাইম নিচতলায় আমার বেড ছিল, কিন্তু ফ্রেন্ডরা সবাই উপর তলায় থাকে, তা আমি একা নিচতলায় থাকবো এটা কেমন যেন মানে ফ্রেন্ডদের সাথে আর থাকতেছি মানে ওই দিন আমি ফার্স্ট উঠছি। তো আমি গেছি মানে উপরের দিকে যে আমি যাবো, রাত তখন প্রায় একটা দেড়টা বাজে, মানে ফ্রেন্ডরা তো আড্ডাবাজি করতেছি ব্যাচেলার লাইফ একটু, তো তো পড়াশোনা শেষ করছি একটু ফার্স্টের দিন। তো নিচ থেকে আমি বালিশ আনতে গেছিলাম, যে আমার বেডের উপরে বালিশ থেকে আমি উপরে এসে ফ্রেন্ডদের সাথে ফ্লোরিং করে শুবো। তা আমি যখন বালিশ আনতে গেছি, বালিশ নিয়ে উঠার সময় মানে বাসার যেহেতু ডুপ্লেক্স সিঁড়িটা একটু মোড়ানো, তো ওই সিঁড়ির ওই পাশে একটা ব্যালকনি ছিল, সিঁড়ির ব্যালকনির ওইখানে কিছু নাই মানে জাস্ট একটা ব্যালকনি, ওই পাশটা ফাঁকা মানে দোতলার উপরে। তা আমি যখন উঠলাম হঠাৎ করে আমার চোখের কর্নার দিয়ে মানে আমি উঠার সময় যখন মোড়ানো যেহেতু ফেসটা হাফ ওয়ে গেছে ব্যালকনির সাথে, তা আমি চোখের কারণে মানে দেখলাম কি একটা কালো জাতীয় কি যেন একটা ব্যালকনি থেকে মানে উড়ে চলে গেছে, মানে সোজা ব্যালকনি দিয়ে লাফ দেওয়া টাইপের মানে গেছে। আমি সাথে সাথে মানে দাঁড়ায় ভালো করে মানে আরেকটু স্টে হইলাম। স্টে হওয়ার পরে ওইখানে মানে ফার্স্টে রাতে আর কিছু বলি নাই, ফার্স্টে আমি ভাবছি যে হয়তো কিছু একটা হইতে পারে। পরের দিন সকালবেলা আমি ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছি এখানে কোনো কিছু, ওরা আমার সাথে ফাইজলামি শুরু করছে না এরকম তো ভূত টুত। কিছুদিন পরে আরেকজনের কাছ থেকে শুনছি যে ওই বাসাটায় নাকি অনেক আগে একটা মেয়ে সুইসাইড করছিল, মানে এটা আর কি শুনছি। আমার কাছে তখন একটু আজব লাগছে যে হয়তো কোনো কিছু হয়তো এই কারণে হইতে পারে।
ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আমরা দেখি দেখি কিছু SMS পড়ে ফেলি আমরা এর মাঝখানে, অনেকেই আমাদের SMS করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এমডি ইসলাম শরীফ আমাদের SMS করছেন এবং তিনি বলছেন নাইস স্টোরি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা জিনিসে খুব অবাক হচ্ছে যে এই যে তিন আঙুলে যে স্ক্র্যাচের কথাটা শুনলাম, এটা যদি আপনি যদি মানে সামনে কোনোদিন দেখে দেখেন, মানে প্রথমে ছিল এটা আলমারিতে, তারপরে এটা বিভিন্ন জায়গায় এবং একটা না টবে, তারপরে আলমারিতে, তারপরে নিজের শরীরে, তো এই ব্যাপারগুলো, এবং হঠাৎ করে যদি দেখেন যে আপনার জিনিসপত্র উল্টা পাল্টা হচ্ছে বা কিছু জিনিসপত্র আপনি বাসায় পেয়ে যাচ্ছেন এরকম আনএক্সপেক্টেড জিনিসপত্র বা আনওয়ান্টেড কোনো জিনিসপত্র মনে হয় কেউ পেতে চান না যে বাসায় আসুক কেউ দিয়ে যাক, এটা খুব আসলে আনন্দ বা সুখের না। এবং ধানমন্ডি নিয়ে তো আমরা অনেক ঘটনা বলেছি এবং ধানমন্ডি থেকে যারা আসেন তারা এরকম আজব এবং অনেক ধরনের ভয়ঙ্কর অদ্ভুত টাইপের ঘটনা নিয়ে আসেন এবং আপনারা মানে পছন্দও করেন সেটা। এবং এখন দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করে সেটা জানিয়ে দিচ্ছেন, তানভীর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটার এখনো প্রশংসা দেখতে পাচ্ছি। ইমতিয়াজ আমাদের SMS করেছেন পালকি মাসুম তেজগাঁ থেকে এবং তিনি বলছেন তার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা রেগুলার শোনেন এবং তিনি বলেছেন যে তিনি ওয়েলকাম জানিয়েছেন। এবং আমাদেরকে সাইম শাহজাহানপুর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অভি গাজীপুর থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি পাপ্পু জামালপুর থেকে SMS করেছেন আমাদেরকে, বরিশাল থেকে জিলানি মহিউদ্দিন, এবং সেকেন্ড ঘটনাটা তার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে আমাদের কাছে পারভেজ SMS করেছেন আমাদেরকে রাসেল গাজী জিঘাতলা থেকে এবং আমাদের এবং তিনি ভূত এফএম শুনছেন জানিয়েছেন। শিমুল আমাদের অনেকদিন পর শুনছেন, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও হাসিবুল SMS করেছেন নন্দনগাছি থেকে, নন্দনগাছি চারঘাট থেকে ভূত এফএম জোস হচ্ছে। আমাদেরকে এছাড়াও সুব্রত SMS করেছেন রাজারবাগ থেকে এবং তিনি বলছেন যে কিছুক্ষণ আগে মাত্র তিনি জয়েন জয়েন করেছেন এন্ড ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি যে আপনার আপনার আজকের সময়গুলো আমাদের সাথে অনেক ভালো কাটবে। রাজীব আমাদের এস এম এস করেছেন, আনু, এছাড়াও এস এম এস করেছেন জামাল উদ্দিন উদয়, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের এস এম এস করছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে আমাদের সাথে আছেন। আমি তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এস এম এস করতে হবে। আমাদের এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদেরকে অবশ্যই অবশ্যই ফেসবুকে আপনারা জানান কেমন লাগছে আজকের ঘটনাগুলো, এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ফেসবুকের পেজে চলে আসতে হবে। আমাদের দুটো পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.rasel। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাকিব এস এম এস করেছেন এবং আমাকে বলছেন যে ভাই আপনার পেজটা শেয়ার করলে ভালো হতো। আমি আমার পেজটাই বললাম, bhutfm@radiofurti.fm হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমাকে পেয়ে যাবেন। এবং আমাদের www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.rasel, bhutfm.rasel তো ভূতফমের পেজ, সুতরাং সেখানে আপনি পাবেনি। হাসির উদ্দিন লিঙ্কন আমাদের লিখেছেন যে তিনি লাইভ শুনছেন আজকে। মিনহাজ আমাদের লিখেছেন ঘটনাগুলো দারুণ, আমি আরো কিছু ঘটনা ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে, ইনফ্যাক্ট মানে দেশের বাইরের কিছু ঘটনা রয়েছে, আপনি ভাই একটু রেডি করে রাখেন, আমি এক্ষুনি আপনার কাছে আসবো। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবিদ হাসান এস এম এস করেছেন এবং এস এম এস করেছেন আমাদেরকে তুষার আহমেদ এবং তার ফার্স্ট এস এম এস। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আহমেদ রিয়াজ লিখেছেন স্টোরিগুলো অস্থির হচ্ছে। এছাড়া আমাদেরকে বিবর্ণ আপন লিখেছেন যে আই মিস ইউর অল, আচ্ছা তিনি কয়েকদিন ধরে আমার মিস করেছেন আমাদের প্রোগ্রাম সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন রাসেল ভাই নিয়মিত শ্রোতা আমাদেরকে রিফাদ সরকার লিখেছেন এবং প্রথম কমেন্ট করলেন তিনি, পড়বেন প্লিজ, আমি পড়ে ফেললাম আপনার কমেন্টটা। এবং এরপরের কমেন্টগুলো আবারও ফিরে আসি, তার আগে একটু ভাইয়ের কাছে যাই। আপনি দীর্ঘদিন সময়ে স্টেটসে ছিলেন এবং সেখানে আপনার পড়াশোনার সময়টা ওখানেই কেটেছে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে ওইখানেও আপনি কিছু জিনিস ফেস করেছেন সেগুলো।
আচ্ছা, ফার্স্ট আমি ফেস করি আমেরিকাতে, আমি ইউনিভার্সিটির নামটা না নিয়ে,
না না দরকার নাই, একদম খুবই রিনাউন একটা ইউনিভার্সিটি এবং খুবই
এনিওয়েজ, তো আমি আমার ফ্রেন্ড ওইখানে পড়তো, তো আমি ওকে ভিজিট করতে যেতাম সবসময়। তো একবার একটা ইনসিডেন্ট এরকম হচ্ছে যে আমরা বাংলাদেশে আসবো বেড়াতে, তো ওকে আমি প্যাকিং এ হেল্প করতে ওর ওখানে যাই। তো ওর ডর্ম রুমটা ছিল সিঙ্গেল রুম আর অনেক ছোট একটা ডর্ম রুম ছিল। তো ডর্ম রুমের ডেসক্রিপশনটা ছিল বেসিক্যালি একটা খাট, একটা পাওয়ার টেবিল আর খাটের সামনে একটা ওয়ার্ড্রপ, তার সামনে হলো গিয়ে বাইরে এক্সিট এন্ট্রি ডোরটা। দেন ওখানে একটা ছোট একটা স্পেসও ছিল, মানে একটা মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তা আমি গেলাম ওকে প্যাকিং এ হেল্প করতে, তো বিছানার সামনে দাঁড়া ওকে আমরা হেল্প টেল্প করছি আমি ছিলাম। তা আমি হঠাৎ করে দেখি চোখের এক বিয়ের দিকে, মানে তাকায় দেখেছি যে একটা ফিগারের মতন, লুকস লাইক এ হিউম্যান ফিগার, ওখানে বসে আছে, ব্ল্যাক কিন্তু ইয়েলো আইস, যেটা দেখে মানে ওর বোঝা গেল চোখটা দেখে যে আমার দিকে তাকায় আছে। তো আমরা ভাবলাম যে পড়ালেখার প্রেশারে এই সেমিস্টারে মাত্র ফাইনাল শেষ করে আসলাম, তো অবভিয়াসলি উই আর টায়ার্ড, তো কিছু না কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলতেছে মাথায়, জন্য দেখলাম। তো ঠিক আছে, আমি ওটার পাত্তা দিলাম না, আমি নেমে গেলাম ওর সাথে। নেমে আমরা নর্মালি আমরা ট্রেন দিয়ে যাই আমাদের এয়ারপোর্টে, তো ওখানে আমরা ট্রেন না নিয়ে উই টুক এ ট্যাক্সি। তো ট্যাক্সিতে উঠে আমরা ওদের ওকে বলতেছি যে আচ্ছা তুমি কি এরকম তোমার কি ডর্মে ভুট্টুত আসে নাকি, আমি জাস্ট স্কেপটিক জোক করতেছি ওর সাথে, তোমার ডর্মে কি ভুট্টুত আসে নাকি, দেখো তো আমি তো এরকম একটা ভূত দেখছি তোমার ডর্মে। তো ওর না চেহারা দেখলাম যে একটু সিরিয়াস হয়ে গেলো, বলতেছি কেন কি দেখছো তুমি। তো আমি বললাম যে না আমি দেখলাম এরকম একটা ব্ল্যাক ফিগার, এরকম ইয়েলো আইজ আমার দিকে তাকায় আছে। তো ওর রিয়াকশনটা ছিল দেখার মতন, ও বলতেছে ও মাই গড, এটা তো আমি পুরো সেমিস্টার ধরে দেখতেছি, আমি তো ভাবছি যে টায়ার্ড হয়ে আমি এটা দেখতেছি, তুমি একই জিনিস কিভাবে দেখলা। আর আমাকে কোনোদিনও এইসব কথা বলে না, বিকজ সেগুলো বিশ্বাসই করে না। তো ওই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি দেখে অ্যাকচুয়ালি আমি মানে স্টান্ড হয়ে গেছি যে কিভাবে সম্ভব যে একই রকম
জিনিস। এবং আপনি তো মনে হয় ওইটাকে আপনার ফার্স্ট ভিজিট ছিল, মানে ফ্রেন্ডের বাসা যাওয়া বা এরকম?
না, আমি ওখানে আগেও গিয়েছি, তো
ওরকম ফিল করেনি,
ওরকম ফিল করি ওই দিনই পার্টিকুলার আমি চোখের সামনে দেখি আর কি, আগে এরকম চোখের সামনে আমি মানে এত ক্লিয়ারলি দেখিনি, প্রবাবলি কিছু দেখেছি, আই হ্যাভেন্ট নোটিসড।
ওকে, আরো কিছু ঘটনা যদি ওখানেকার কিছু ঘটনা যদি আপনার থাকে তাহলে বলতে পারেন আপনি।
বাংলাদেশে আমার সাথে ইন্টারেস্টিং কিছু কিছু ঘটনা ঘটছে, যেরকম আমাদের বাসারটা আমি আপনাকে বললাম, আমার বাসায় এরকম ড্রাইভাররা অনেক কিছু দেখে, তারপরে বাংলাদেশে
যে কোনো জায়গার, আপনি আপনি যে কোনো জায়গার বলতে পারেন। এবং আপনি একটা জিনিস বলছেন, আপনার বাসায় যে এত কথা বললেন, বাসাটা যখন আপনারা ওঠেন,
আমি মনে করছিলাম যে আমি এটা আমি কি জেনে মিস করছি আমার বাসা সম্পর্কে,
মানে কোথা থেকে কিনছেন বা কি অবস্থা সেটা আমার জানতে জানা
দরকার।
কি কি হয়েছিল এটা
আমার বাসাটা অ্যাকচুয়ালি বানানো, এটা আমাদের নিজেরাই করা। তো যখন ফাউন্ডেশন কাটে, তো বাসাটা একটা মানে যে কোনো একটা হসপিটালের দখলে ছিল ওই একটা ল্যান্ডটা, তো ওটা পরে ওখান থেকে আমরা নিয়ে নিয়ে নিবিস। তো যখন আমরা ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হয়, তখন কিছু দূর যাওয়ার পরে দুটা গলিত লাশ পাওয়া যায়, যেটা মানে কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা মোটামুটি আইন সংস্থার সাথে কথাবার্তা বলেছি, বাট ওটা কোনো পরিচয় পাইনি। সো পুলিশ আর বললো যে দেখেন এখানে কেস টেস করে ঝামেলা করে লাভ নেই, আপনি মানে যেহেতু কিছু পাওয়া যায়নি এটাকে আর কিছু করা লাভ নেই। তো আমরা ওখানে জানাজা পড়ে ওখানে দাফন করে দিছি। আমাদের ওই ল্যান্ড পিছনেই একটা জায়গা আছে যেটা খালি জায়গা, ওখানে কেউ জানে একটা পাক পবিত্র, ওই জায়গাটা আমরা দাফন করে দিই। তো ওটা ওই কোন ঘটনা, আমার ড্রাইভারও অনেক সময় দেখা গেছে রাত্রেবেলা যদি কিছু দিতে আসে সে অনেক কিছু দেখে। তো আমাকে একদিন দিদি বলে, ভাই আমি তো এরকম সিঁড়ি থেকে নামার সময় লাশ দেখছি। বলে যে সে বলে যে খাটিয়ার মধ্যে যেরকম মানুষের লাশ থাকে ওরকম ভাবে পড়ে আছে। তা আমার বাসা আরেকটা লোক আছে যে আমাদের সিকিউরিটি ইনচার্জ, তো সে বলতেছে যে স্যার আমি এরকম একদিন ঘুমাছিলাম, তো আমি হঠাৎ করে দেখতেছি জানলার ওখানে আওয়াজ করে। তা আমি লাভ দিয়ে উঠে আবার দেখতে গেলাম তো দেখে যে কিছুই নেই। তো এরকম কয়েকটা ঘটনা ঘটে। তো আমার সাথে একটা কথা আমি অ্যাকচুয়ালি এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম, ছোট একটা স্টোরি। খুলনায় যাওয়ার সময়, খুলনা আমার যত ঘটনা মেজরিটি খুলনা যাওয়ার রাস্তায় হচ্ছে। তো আমি যাচ্ছিলাম খুলনাতে, আমি আর আমার ড্রাইভার একা রাতেবেলা। ওইটাও প্রায় তিনটা চারটার দিকে ঘটনা হবে। এই ওটা হলো তিলকছাড়া গ্রামে ফকিরহাটের ওখানে, তিলকছাড়া একটা জায়গার নাম আছে ফকিরহাটের কাছে, ওই জায়গাটা। তা আমি ওখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে মানে আমি ওয়াশরুমে যেতে নামছি। তো আমার ড্রাইভার বলতেছে যে ভাইয়া যখন আপনি ইয়াতে ছিলেন হোয়াটসঅ্যাপ করতেছিলেন, তখন আমি দেখলাম আপনার পিছনে একটা ফিগার লোক দাঁড়ানো, অনেক পশম গায়ে এন্ড সাদা রঙের।
আচ্ছা,
তো আমি বললাম যে আমি তো কিছু দেখি না। আমি বললাম আপনি কেমনে ঠিক ছিলেন? বলে যে ভাইয়া আমি কি বলবো ওই সময় আপনাকে, এটা বললো যে আমি যদি ভয়টা প্রকাশ করি তো আমি এখানে কাবু হয়ে যাবো। তো আমি ওখান থেকে আমরা রওনা দিলাম। তো ইন্টারেস্টিংলি একটা বড় একটা বিড়াল, ব্রাউন কালারের একটা বিড়াল, বাম দিক থেকে ডান দিকে গেল গাড়ির সামনে থেকে দৌড় দিয়ে। গাড়ি কিন্তু ভালো স্পিডে চলতেছে হাইওয়েতে রাতেবেলা খালি। And after 2-3 minutes, একই রকমের বিড়াল আমি ডান থেকে বামে দেখলাম, which was kind of surprising.
যে মানে সেটাই কিনা আবার,
হ্যাঁ এইটা এই একই ঘটনা আমার
খুলনা বিড়াল কি মানে দেখতে একই রকম ছিল দুটো বিড়ালই?
আসলে স্পিডে ছিল তো ওভাবে খেয়াল করি না, বাট লুকস লাইক এ বিড়াল, মানে ব্রাউন কালারের বিড়াল। অবভিয়াসলি যেটা পাস করছে মানে দেখতে আমার কাছে সেমই লাগছে,
সেম মনে হচ্ছে।
খুলনাতে যেরকম আমরা স্পষ্ট ভাবে দেখেছি, খুলনাতে জায়গাটার নামই আমি বলি, আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে খালিশপুর এলাকায়। আমি আর আমার কাজিন তাহিন আরেক খুলনায় থাকে, ওর সাথে আমি এরকম খুলনাতে রাতেবেলা গাড়ি নিয়ে বের হয়েছি চা খেতে যাবো। তো ওখান থেকে আমরা ক্রস করছি, কারণ আমার নানা বাড়ি ছিল খালিশপুরে। আমরা ক্রস করছি, তো ওই আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে এরকম দেখি যে একটা কি ছাদের মধ্যে একটা ঝাপসা ঝাপসা কি দাঁড়ায় আছে বা এরকম একটা কি একটা দেখলাম। তো ওটা দেখার পরে ওটা আমরা পাত্তা দিই না, কিন্তু ইন্টারেস্টিংলি বিড়ালের ঘটনা আবার ঘটে, বাম থেকে ডানে, আবার কিছু দূর গেলে ডান থেকে বামে। ওইদিন ও ছিল পিছনে গাড়ির ভিতরে, রেদওয়ানও ছিল আমার সাথে।
আচ্ছা, দুজনেই ছিলেন আপনারা, আপনি সেম জিনিস দেখেছেন?
হ্যাঁ, আমরা তিনজনই ছিলাম সাথে, ভাইয়ের বডিগার্ড তো দেখছেন চারজন, উনি দেখছে কিনা খেয়াল করি নাই। বাট তাহিন ফার্স্ট, তাহিনার ভাই তো সামনে বসা ছিল, আমি আমি মাঝখান দিয়ে দেখতেছিলাম, গাড়ির মাঝখানে বসে তিনজনে গল্প করতেছি। তখন আর কি আমি মাঝখান দিয়ে মানে খেয়াল করছি, তাহিন ভাইয়ের নোট বলছে জিনিসটা দেখছো?
আপনি এত কিছু দেখেছেন, আপনাদের বাসা যেটা সেই বাসাটাতে মানে বড় হয়েছেন আপনি যেখানে, বা মানে আপনার কখনো ভয় লেগেছে, মানে ভয় পান?
অ্যাকচুয়ালি মানে ভয় তো অবভিয়াসলি পাই, মানে ভয় না পাওয়ার কোনো কারণই নাই। কারণ যেসব ঘটনা ঘটে বাসার মধ্যে, আরো দু একটা স্টোরিজ আছে, যদি আপনার সময় দেন পরে আমি বলবো। তো ভয় অবশ্যই লাগে, বাট অভ্যাস হয়ে গেছে এখন,
ওকে আচ্ছা, আমরা অন দ্যাট নোট আমরা একটা ব্রেকে চলে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। এবং যাওয়ার আগে জানি যে আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40F40 স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@40.fm which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhutfm.rasel। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM. The night comes alive with Gramophone.
Assalamu alaikum, Rasel bhai. I'm Uttara থেকে শেখ মোহাম্মদ রাসেল বলছি। আপনাদের এই ভূত এফএম অনুষ্ঠানটা আমার ছেলের মাধ্যমে আমি বেশ কয়েকদিন ধরে শুনেছি আর কি। যাই হোক, এবং আমি নিজেও ইন্টারেস্টেড হই। আমার ছেলেও বলে যে আব্বা তুমি তো অনেক জীবনে অনেক কিছু এগুলো ভূত টুট দেখেছো, তুমি এগুলো তোমার ঘটনাগুলো একটু বলো। তো আমি সেই ঘটনাটার মধ্যে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেটা 1990 সাল, তখন আমার মায়ের একটা অপারেশনের ব্যাপার ছিল। তো যেদিন আমার মায়ের অপারেশন যে রাতের আগের দিন হবে, তো সেদিন কিন্তু আমরা কেবিন পাইনি। তো যাই হোক, আমার মেজো ভাই এবং আমি এবং মেজো ভাইও ছিলেন, তো সবাই মিলে আমরা অন্যান্য পাশে যারা রুগী ছিল, একজন আমার বাচ্চা হবে, সেই ভদ্রলোক ছিল, তার শালী গেছে, তার আত্মীয়স্বজন, সবাই মিলে আমরা গল্প গুজব করি। তো গল্প গুজব করার পরে এর মধ্যে আমি ওই রাত্রে যখন একটা হয়ে গেছে, একটা একটা দেখতে মতো, তখন আমার বোন বলল যে ঠিক আছে, আমাকে তো আর ভেতরে ওয়ার্ডে তো আর এ করতে দিবে না, তো কোনো দরকার লাগলে পুলিশ। তো আমি বললাম আচ্ছা। তো ওইদিকে ওই কলসর গেট ছিল, কলসর গেটের এই পাশে, হ্যাঁ, আমি ওই আপনার যেদিকে ডক্টর দি লিফট আছে এবং সিনি আছে ওইদিকে আর কি, তো ওই সাইডে আমি কলসর গেট হেসে প্রায় একটা চাদর ছিল, একটা ম্যাচ ছিল, আমার কাছে মোমবাতি ছিল, তা আমি বসে বসেই ওয়ালে একটু ঠেক দিয়েছিলাম। এই ফাঁকে যে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না, তার বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে দেখি যে আমার বোন আমাকে গায়ে হাত দিয়ে তুলল। তো তুলে দেখি আমার মেজো বোন, মেজো করার পরে তারপর সে মুখে কিছু কথা না বলেছে, হাঁটা ধরলো। তো আমি তার হাঁটা ধরছি, আমি কি 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 কোথায় যাবো কি বলতেছি, তো আমাকে এসারাই বলতেছে যে তুই আমার দিকে আগে দিকে আয়। তারপর হঠাৎ করে দেখি যে সে দূরে সরে গেল, যেদিকে আপনার কেবিন টেবিন আছে, দূরে সরে পরে ওখান থেকে সে হাত দিয়ে আমাকে ডাকতেছে। তো ততক্ষণে কিন্তু আমার কিন্তু সেন্স বলতে গেলে যে আমি কোথায় আছি কি আছি নাই, হঠাৎ করে লাইট পড়ছে আমার, ততক্ষণ আমার সেন্স আছে। আরে তখন আমি তাকে বলতেছি চিৎকার করে, কেন রে তুই আমাকে ওদিকে কেন ডাকতেছিস। এই মধ্যে হয়েছে কি, আবার কতগুলো লোকের আওয়াজ, সিঁড়িতে কতগুলো লোকের আওয়াজ, আবার ওই নার্স ফার্সের আওয়াজ মনে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি নিজেকে গুছাই নিলাম, কারণ আমাকে ওই জায়গায় যদি একা দেখে যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি, তো আমি মনে মনে প্রশ্ন ঠিক করলাম যে আমাকে যদি প্রশ্ন করে যে তুমি এখানে কেন, তো বললো, তখন আমি বলবো যে আমার মায়ের অপারেশন হয়েছে, আমরা কেবিন পাইনি, তাই আমি এখানে আছি। এই বলে আমি ওই ভদ্রমহিলাকের দিকে, নার্সের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখতে যাবো, তো হঠাৎ করে তার জুতার দিকে নজর পড়লো, জুতা কালো জুতা এবং সাদা ড্রেস পরে আছে। তো তারপর যখন আমি তার পা থেকে মাথা পড়ল দেখতে যাই যাবো, হঠাৎ দেখি যে মহিলাটা একই চেহারা তার, যে গরুর যেমন আপনার ওই গরুর যে ছিল ছিলে খোসারে যেমন ছিলে দেয় গরুর মাথাটা, ঠিক ওই রকম হয়েছে, চোখগুলো বাইরে হয়ে আসছে এবং তার শরীর থেকে মানে মুখ থেকে মুখমণ্ডলটার মধ্যে থেকে মানে চামড়াটা টেনে কে যেন একেবারে টেনে দিয়েছে এবং রক্তটা আপনার ফোটা ফোটা রক্ত পড়তেছে। এটা দেখার পরে এই ভয়াবহ চেহারাটা দেখার পরে আমার জবানটা বন্ধ হয়ে যায় এবং আমি যেন বোবার মতো হয়ে যায়, এবং আমি ওই জিনিসটা দৃশ্যটা দেখতে চাচ্ছি না, কিন্তু আমাকে বারবার দেখানো হচ্ছে, মানে বারবার ঘাড় ঘুরে আছে, আমি দেখতে চাচ্ছি না। এই কয় মিনিট হবে ঠিক জানি না, তারপরে আমি আমার মধ্যে আবার সেন্স আসে এবং আমি দৌড় দিয়ে যেতে চাই, দৌড় দিয়ে যাই এবং শেষ পর্যন্ত দৌড়াতে পারা সক্ষম হই। আমি ওখানে যে ওই আমার ওই ওখানে একটা চাদর ছিল, চাদরটা নিলাম, চাদরটা নিয়ে তখন আমি ওই ওখানে চাদরের মধ্যে ওই ইয়ে নিলাম, ওই ম্যাচটা খুঁজে পাই, মোমবাতিটা খুঁজে পাই নিয়ে ম্যাচটা জ্বালিয়ে দিয়ে, ততক্ষণে আশ্চর্য হয়ে যায় ওই নার্সটা আমার কাছে আছে, একটু দূরে আছে, প্রায় 2 হাত দূরে হবে, কিন্তু সে ওই ফ্লোর থেকে কিন্তু আপনার 1 হাত উঁচুতে। তখন আমি ম্যাচটা জ্বালাবার চেষ্টা করি, আসলে ভয়ে ম্যাচটা জ্বলছে না এবং শেষ পর্যন্ত আমি সক্ষম হই। ম্যাচটা জ্বালাবার পর যখন তার দিকে ওই আগুনটা ছুঁয়ে মারি আমি, আগুনটা ছুড়ে মারার পরে, কারণ আমি জানতে পেরেছি অনেক মুরব্বীরা বলছে যে আগুন থেকে আগুন থাকলে কেউ মানে এগুলো একটু ভয় পায় চলে যায়, এবং সত্যি আগুনটাও নিভে গেল এবং ওই ওই মহিলাটা ওই যে ভয়াবহ ছেলেটাও চলে গেল। তো যাই হোক, এরপর আমি মানে আমার বেশ অন্যরকম লাগলো, আমি নিজে মানে কেমন জন একেবারে কাউকে যে ডাকবো সেই অবস্থা মানে নেই, তখন আমি পুরো গায়ে চাদরটা দিয়ে যেখানে বসে বসে হচ্ছে ওখানে চলে যাই এবং ওখানে অবস্থায় আবার থাকি। তারপর আমার ঘুমিয়েছে কিছুক্ষণ পরে, কতক্ষণ আমি ঠিক জানি না, হঠাৎ করে আমার বোন আসছে আমাকে গায়ে তুললো, একটা নর্মাল স্বাভাবিক। তখন আমার বোনকে বলে আর বলিস না, কি রে কি অবস্থা রে, আমি বলতেছি এই জানিস আমি তো। আমার বোন কোনো উত্তর দিল না। তারপর দেখেছি বারান্দার দিকে, সামনে যে বারান্দাটা আছে বারান্দার দিকে তাকে, আমার দিকে তাকে হাসতেছে, হাসা যাওয়ার পরে তারপর দেখেছি বাবা সে তো একেবারে পড়ে যাচ্ছে। তখন আমি তাকে হাত দিতে যেই যাবো তখন ঘুরে তাকে আমার দিকে তাকিয়ে এসেছে, তখন দেখি না আমার বোন তো না ওই সেই ভয়াবহ চেহারাটা। তখন আমি কেমন কাঁপুনি আরম্ভ করি এবং তার মুখে কোন রকম করে চাদর দেওয়ার মুখ ঢাকার চেষ্টা করি। করার পরে তারপর ততক্ষণে আবার কিন্তু আবার কিছুক্ষণ পর মানে ঘুম এসে যায়। এর কিছুক্ষণ পর আবার যখন ঘুম আছে দেখি যে আবার সেই একই দৃশ্য, তখন আমি চুপচাপ থাকি। তারপরে সকাল মনে হয়ে যায়, সকালের দিকে একটা আমাকে ডাকাডি করে ততক্ষণে আমার কি জানে আমাকে ডাকতেছে। তখন বলছে এই যে ভাই আপনি মাথার থেকে যে আপনার চাদরটা ই করেন তো, আপনি এই কি বসে বসে কি ঘুমাচ্ছেন, চাদরটা সরান, আমি কিন্তু ভূত নই। জি আপনি ভয় পেয়েছেন? আমি না আমি তো ভয় পাইনি, আসলে তো আমি ভয় পেয়েছিলাম। বলে না আসলে আপনি ভয় পেয়েছেন, শোনেন আপনি কি ওই লোক ওই লোককে ওই মহিলাকে দেখছেন, ওই যে চোখগুলো বড় বড়। তখন বললো আপনি জানলেন কি? বলে আর আমি জানবো না, উনি যে ওখানে নার্সে আমাদের মতো কাজ করতো, তো ওই বেশ কিছু দুই তিন বছর হলো ও সুইসাইড করছে। তো তারপর থেকে সে যখন খালি রাতের বেলা কাউকে যদি একা পায় তখন সে ভয় দেখে, কিন্তু কারো ক্ষতি করে না। আর আমার কাছে আরো ইয়ে আছে, তো আর গল্পটা যদি এটা যদি ভালো লেগে থাকে এবং যদি বলেন তাহলে আমি আরো এটা বলতে আপনাদের কি ঘটনাগুলো বলতে পারবো। তো আল্লাহ হাফেজ।
ভূত FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সবসময় রেডিও ফুড 88.5 FM, ঘড়িতে সময় রাত 1:01। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা অডিও ক্লিপ শুনলাম আমরা, আমি জানি না যে আপনাদেরকে এই ঘটনাটাও শেয়ার করেছিলাম কিনা, প্লিজ আমার মানে এই জিনিসগুলো আমার মনে রাখা খুব কষ্টকর। বাট আমি আজকে এম যখন দেখছিলাম যে কোন ঘটনাগুলো আপনাদের শোনানো যায়, সেখানে আরো একটা চমৎকার ঘটনা আমি পেয়ে গিয়েছিলাম এবং সেই ঘটনাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে ঘটনাটি আমাদের একজন লিসেনার তিনি আমাদের ইমেইল করেছেন, হয়তো ঈদের সময় আমি ঘটনা শুনিয়ে থাকতেও পারি, বাট ভালো ঘটনা, দুইবার শুনলে হয়তো আপনারা মাইন্ড করবে না, যদি এটা যদি ফার্স্ট টাইম হয় তাহলে তো খুবই ভালো কথা। যাই হোক, যিনি লিখছেন তিনি লিখছেন এইভাবে যে লুৎফর কায়সার, তিনি লিখছেন যে ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে পড়ে শোনান, স্টুডিওতে যাওয়া আমার সম্ভব নয়। ঘটনাটি আমার এক সিনিয়র ভাইয়ের, ওই ভাইয়ার অনুমতি নিয়ে এই ঘটনাটা পাঠাচ্ছি, তবে উনি নাম প্রকাশে ইচ্ছুক নন। ঘটনাটির আগে কিছু কথা বলে নেওয়া দরকার, ঘটনাটি ওই ভাইয়ের হলেও আমি কিছুটা জড়িত আছি। আমি রুয়েটের 10 সিরিজের একজন ছাত্র, 10 সিরিজ এখন ফাইনাল ইয়ারে, এবং আর যে ভাইয়ের ঘটনা উনি 6 সিরিজের। আমরা রুয়েটে ঢোকার পরে 6 সিরিজকে মাত্র কয়েক মাস পেয়েছিলাম, এই কয়েক মাসেই ওই ভাইয়ের সাথে হৃদ্যতা গড়ে ওঠে, আর এর পেছনে কিছু কারণও ছিল, আর এটাই আগে বলে নেওয়া দরকার। আমি স্কুল থেকেই একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, আধুনিক ভাষাতে বললে হয় যে মেয়েটি অনেক পছন্দ করতাম। তো মেয়েটির সাথে কখনো কথা বলা হতো না, স্কুল কলেজ তো বটেই, ইউনিভার্সিটির 3rd ইয়ার পর্যন্ত মেয়েটি আমাকে চিনতই না। মেয়েটির এক বান্ধবীর সাথে আমার কথা হতো, সেই বান্ধবী আমাকে জানিয়েছিল যে মেয়েটির পছন্দ ইঞ্জিনিয়ার ছেলে এবং তাকে পড়তে হবে সরকারি কোনো প্রকৌশল ইউনিভার্সিটিতে। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও মেয়েটির জন্য আমি আমার এইম চেঞ্জ করি, কিন্তু HSC-র অ্যাডমিশনের টাইমে প্রচণ্ড টাইফয়েডে আক্রান্ত হওয়ার কারণে রুয়েটে চান্স হয়নি, তবে রুয়েটে চান্স পেয়ে গেলাম। শুনলাম মেয়েটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু এরপরেই জানতে পারলাম যে মেয়েটি একটা রিলেশন আছে। এরপরে পুরাই ভেঙে পড়লাম, ক্লাস শুরু সব সময় মন মরা হয়ে বসে থাকতাম। একদিন ক্যাফেতে ওই ভাই আমাকে নোটিস করলেন এবং আমার কাছে এসে জানতে চাইলেন যে আমি কেন মন মরা হয়ে থাকি। ওনার সাথে শেয়ার করলাম সব। উনি হাসলেন এবং আর কাহিনী শুরু করলেন। উনি প্রথম বর্ষে যে মেস থাকতেন সেই মেস থেকে মরে যাওয়ার জন্য উনি একটা গলি ইউজ করতেন, অনেক চিপা একটা গলি। এই গলিটা সাধারণত সবাই এড়িয়ে চলত। গলিটাতে যেতে হলে একটা দোতলা বাড়ির পেছন দিকে বারান্দা পড়ত। এইসব বারান্দাতে সাধারণত মানুষ দাঁড়ায় না। ভাইয়া খেয়াল করতেন যে ওই বারান্দাতে একটা মেয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে থাকত দিন কি রাত। সব সময় যখনই ভাইয়া যেতেন তখনই ওই মেয়েটাকে একইভাবে একই পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখতেন। মেয়েটার পরনে ছিল একটা নীল জামা, মেয়েটার মুখে কোনো অনুভূতি ছিল না, সে এক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে থাকতো। এভাবে তিন মাস চলে গেল। একদিন ভাইয়া মেসের ম্যানেজারকে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ওই বাড়িটার দোতলায় কারা থাকে। ম্যানেজার যে উত্তর দিল তাতে অবাক হলেন ভাইয়া। ওই বাড়িটার মালিক নাকি বিদেশে থাকে এবং ভাই এবং বাড়িটার একতলা গোডাউন আর দোতলাতে কেউ থাকে না। ভাইয়া বাড়িটা নাকি বাইরে থেকে তালা বন্ধ। পরের দিন ভাইয়া বাড়িটার সামনে গিয়ে দেখলেন যে সত্যিই বাড়িটায় তালা এবং বাড়িটার দারোয়ান তাকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা এবং দারোয়ান ভাইয়াকে বললেন যে সামনে লনের বাড়িটার সিঁড়িঘর দেখালেন। প্রচন্ড জঙ্গল, সেখানে কোনো মানুষ যে চলাচল করে না সেটা বোঝা যাচ্ছে। এরপর ভাইয়া আর কখনোই পেছনের বারান্দায় সেই মেয়েটিকে দেখেনি। ঘটনা এখানে শেষ করে হাসতে হাসতে তিনি বললেন যে তোমার যাকে পছন্দ তাকে চেনো না, আমার যাকে পছন্দ সে এক্সিস্টই করে না, এক্সিস্ট করলেও সে যে মানুষ না সেটা শিওর, তাই তুমি আমার চেয়ে অনেক ভাগ্যবান, মন খারাপ করো। আর হাসি ঠাট্টা করলেও ভাইয়া সত্যিই সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলেন এবং উনি আর কোনো রিলেশনে জড়াননি, বিয়েও করেননি। ঘটনার আর একটু বাকি। ভাইয়া মাঝে মাঝে ভাইয়ের কথা হয় ফোনে আর ফেসবুকে। এবছর জানুয়ারির 27 তারিখে উনি আমাকে ফোন দিয়ে বললেন সেই মেয়েটিকে তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নটাতে উনি একটা মাঠের এক প্রান্তে আর দূর থেকে একটা মেয়ে ওনাকে দেখছে আর বেশ কিছু দূরে নাকি আমি দাঁড়িয়ে আছি। মেয়েটা নাকি আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। এরপর এই স্বপ্নটা ভেঙে যায়। আমি একটু অবাকই হলাম। এরপর একটা ধাক্কা খাওয়ার মতো ঘটনা ঘটলো আমার সাথে। আমি আমার যে পছন্দের মেয়েটি সে আমাকে না চিনলেও ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ছিল। অনেক অবাক করা ব্যাপার হলো যে 28 জানুয়ারি রাতে মেয়েটি সহসাই আমাকে নক করে। এরপর কথা বলতে বলতে আমার বন্ধুত্ব গড়ে উঠলো। আর কিছুদিন পর মেয়েটি জানতে পারলো যে সেই আমার পছন্দের এবং আমি আমার পছন্দের কথা তাকে জানালাম। এখন আমরা ভালো ফ্রেন্ড, আমাদের কোনো রিলেশন নেই, তবে আমরা আমাদের অনুভূতিকে রেসপেক্ট করি। তবে এই জন্যই ভাইয়ের স্বপ্নে সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে হেসেছিল যে আমার মানে যে আমাকে আমার ক্র্যাশকে চিনবে, মানে আমার পছন্দের মানুষকে চিনবে। কাহিনী এখানে শেষ। ওই ভাইয়া এখনো অবিবাহিত। সে বা সেটা কে ছিল তাতে ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ার হৃদয় শুধু তার জন্যই। এই ঘটনার সাথে আমার জড়িয়ে যাওয়ার অদ্ভুত এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি এবং অনেক কিছুই পৃথিবীতে এরকম অদ্ভুত ঘটে। এটা ছিল ঘটনা এবং এই ঘটনাটা আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আমাদেরকে একজন পাঠিয়েছেন যিনি আজকে স্টুডিওতে আসতে পারেননি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আপনি যদি পাঠাতে চান তাহলে চলে যান, লিখে ফেলুন আমাদের অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা পাঠাবেন এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন এই ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমাদেরকে হানিফ রাব্বানি সিলেট থেকে SMS করেছেন। তিনি বলছেন, এইসব কেন আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হওয়াটা কোনো দোষের কিছু না। আপনি এনজয় করছেন সেটা খুব ভালো কথা, এবং আপনি যদি বিশ্বাস না করতে চান ইটস আপ টু ইউ, এবং এই কমপ্লিটলি আপনার সেই স্বাধীনতা আছে যে আপনি কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস না করবেন, সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার। শান্তা সাভার থেকে আমাদের SMS করেছেন, খুব ভয় পাচ্ছেন তিনি এবং তিনি তার রুমে এখন, এবং তিনি বলছেন যে আমি মুভ করতেও ভয় পাচ্ছি। সৈকত আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, তার ফ্রেন্ড সামি হৃদয়ের সাথে লাইট অফ করে তিনি শুনছেন। চৌধুরী MD ফাহিম আমাদের লিখেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে এছাড়াও রাকিব লিখেছেন, প্লিজ কল মি, আমি মাদ্রাসায় পড়ি, আমার একটা ঘটনা বলতে চাই প্লিজ। আপনার ঘটনাটাকে ইমেইল করতে হবে আমাদেরকে। শুভরাজ শেরিক আমাদের এসএমএস করেছেন, এবং এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেলি রোড থেকে ইরিশা আমাদের এসএমএস করেছেন, আর এম রাকিব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাউন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন প্রীতম, আমাদেরকে এসএমএস করেছেন মুকিত, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন রোমান, এছাড়াও রেশমা আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আর এম রাকিব, তানভীর তানু আমাদের এসএমএস করেছেন গ্রিন রোড থেকে, সাব্বির গাজীপুর থেকে এসএমএস করেছেন, সাহিল আমাদের এসএমএস করেছেন নীতি, এছাড়াও এসএমএস করেছেন হাসিবুর সহ আরো অনেকে। ফেসবুকের আমরা কমেন্টগুলোতে আসবো, তবে তার আগে আমরা চলে যাই আমাদের আরো একজন অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
আমি মানিক বলছি, আমি গাজীপুর থেকে আসছি, আমার জন্মস্থান গোপালগঞ্জে।
ওকে, সো আপনি গাজীপুর থেকে এসেছেন আমাদের এখানে পার্টিসিপেট করতে, থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে। তো আমরা আপনার ঘটনায় চলে যাই, যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে?
আসলে আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আসলে আমার জন্মস্থান গোপালগঞ্জে হয়েছে।
ওকে, শুনি তাহলে আপনার ঘটনা।
আমি ঘটনার ব্যাকগ্রাউন্ডে আগে যাই, কারণ ব্যাকগ্রাউন্ড না ছাড়া আসলে আমরা বুঝবো না কি আমি বোঝাতে চাচ্ছি। সো আমরা অনেক আগের কাহিনী, যেটা 1990 সালের দিকে হবে, আমাদের বাড়িটা ছিল গোপালগঞ্জ টাউনে। সো ওইখানে আমার দাদি ছিল, দাদি চাইলো যে আমরা আমাদের গোপালগঞ্জ ছেড়ে আমরা কোনো গ্রামের দিকে আমাদের ফ্যামিলিটা ট্রান্সফার হয়ে যায়।
সবাই শহরের দিকে আসতে চায়, আপনারা গ্রামের দিকে যাচ্ছিলেন কেন?
আসলে আমি এটা জানি না, তখন দাদির কি চিন্তা ছিল।
আচ্ছা, ওকে।
দেন আমার দাদি গ্রাম পাশে গোপালগঞ্জের সাইডে গ্রাম এলাকায় উনি জায়গা খুঁজতেছিল যে কোন জায়গাটা ডিসাইড করা যায়,
পছন্দ করছিলেন নাকি খুঁজে বের করছিলেন।
এখন উনি সুন্দর একটি জায়গা পায়, সেটা একটা হিন্দু এলাকায়, তার জায়গাটা খুব প্রথম দেখায় খুব ভালো লাগে যায় এবং সে চায় যে এটা আমি কিনবো। তারপরে উনি ওই জায়গায় স্থানীয় যে মালিক টালিক থাকে তাদের সাথে আলাপ করেন যে আমি জায়গাটা কিনবো। সো তার দুই একদিন পরে আমার দাদি আবার যায় জায়গাটা আবার পর্যবেক্ষণ করার জন্য। ভর দুপুর বেলায় সে অনেক ক্লান্ত ছিল, তা যেই জায়গাটা ছিল, যে জায়গাটা কিনতে চাবে, তার ওইখানে একটা তেঁতুল গাছ ছিল, জাস্ট তার নিচে উনি একটু দুপুরবেলায় তো ক্লান্ত, তো ওইখানে একটু শুয়েছিল, জাস্ট একটু হেলান দিয়ে একটু ঘুম, জাস্ট ঝিমের মতো। দেন তো ওই ঝিমের মধ্যে উনি একটা অলৌকিক একটা স্বপ্ন দেখলো। স্বপ্নের মধ্যে আসলে কোনো ইয়া ছিল না, কোনো মানুষ কিছু বা কোনো কিছু দেখে না, জাস্ট উনি শুনতে পেলো যে তুই এই জায়গাটা চুজ করছিস কিন্তু এই জায়গাটা কিনিস না, কিনলে তোর সমস্যা হইতে পারবে, এই পর্যন্ত এই জায়গায় যারা কিনছে এখানে যারা আসছে একজনও থাকতে পারে নাই, তুই যদি এই জায়গা কিনিস তোর পরিবারের খুব ক্ষতি হবে এমনকি তোর পরিবারটাই ধ্বংস হয়ে যেতে পারে। আমার দাদি ছিল অনেক আল্লাহ ভীরু একজন মানুষ, এই জন্য উনি এগুলি কেয়ার করতো না, জাস্ট উনি ভাবলো একটা স্বপ্ন দেখলাম এই আর কি। তারপরে তা মালিকের সাথে কনফার্ম করলো যে আমি জায়গাটা কিনবো, আমার পছন্দ হয়েছে। তিনি সেদিন রাতে বিকেলে বাড়ি ফিরলেন, বাড়িতে গিয়ে রাতে একই স্বপ্ন দেখলেন, এরকম পর পর 3 দিন স্বপ্ন দেখলেন যে স্বপ্ন এরকম বলতেছে তুই এই জায়গাটা কিনিস না, তোর ফ্যামিলির কোনো সমস্যা হতে পারে। আমার দাদি ওটা কেয়ার করে না, উনি আল্লাহর কাছে মোনাজাত করলেন যে আমি কি করতে পারি, এরকম স্বপ্ন দেখছি, উনি জাস্ট ওগুলো কিছু নিলেন না, উনি খুবই আল্লাহ ভীরু ছিলেন, এই জন্য উনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, এই জন্য অন্য কিছুর প্রতি উনি কোনো কেয়ার নিতেন না। সো এরপরে উনি যেহেতু কয়েকদিন এই স্বপ্ন দেখছে, তারপর উনি চিন্তা করলো আসলে কোনো ঝামেলা নাকি, তারপরে সন্দেহের জন্য উনি গ্রামে যায়, গ্রামে গিয়ে আশেপাশে যারা বাড়ি থাকে ছিল তাদের সাথে কথা বলে যে আসলে এই জায়গাটার কোনো প্রবলেম আছে কি। সো গ্রামে যারা পাশে বাড়ি থাকে, মালিক ওইখানে থাকতো না, তো সো পাশের গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করলো বাড়িটার কোনো প্রবলেম আছে কি। সো তারা বললো যে এখানে অনেক আগে যুদ্ধের আগে এখানে এই অত্র এলাকার এখানে শ্মশান ছিল, আর এইটা ছিল ইয়া চিতাখোলা, তা এখানে কিছু সমস্যা আছে, অনেক অ্যাবনর্মাল কাহিনী হয়, প্যারানর্মাল কাহিনী হয়, যে জন্য আপনাদের উচিত হবে এই জায়গাটা না কেনা, কারণ এখানে এই পর্যন্ত যারা আসছে তারা কেউ থাকতে পারে না এবং তাদের অনেক সমস্যা হয়েছে। তারপরে আমার দাদি একটাই চিন্তা করলো, যদি আল্লাহ আমাদের সাথে থাকে তাহলে এগুলো কিছু করতে পারবে না, দেখি এই পর্যন্ত যারা থাকতে পারে নাই আমি থাকতে পারবো। সো ওনার মধ্যে সেই একটা বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি একটা আস্থা ছিল, এর জন্য উনি তার কয়েকদিনের মধ্যেই ওই জায়গাটা কিনে ফেলে এবং আমাদের ফ্যামিলি গোপালগঞ্জ থেকে এই গ্রামে শিফট হয়ে যায়। এবং প্রথম কয়েক বছর আর কি ওরকম সমস্যা হয় নাই, তা 2-3 বছর পর থেকে একটা স্বাভাবিক একটা বিষয় সবাই ফিল করে যে যদি আমি দাঁড়ায় থাকি সন্ধ্যাবেলায় কোনো ঘরের মধ্যেই, যদি পিছনে একজন থাকে, যদি জোরে শ্বাস প্রশ্বাস নেয়, গরম একটা হাওয়া আমাদের শরীরে লাগবে, সেটা প্রায় আমার আম্মা আমার কাকা অন্যরা সবাই ফিল করতো, কিন্তু ওইটা আর কি অত টেক কেনে না, হইতে পারে
কেউ পাত্তা দেন না,
পাত্তা দেন না। আবার আর একটা বিশেষ কাহিনী হতো যে আমাদের আর কি ওই জায়গাটায় অনেক তাল গাছ ছিল, চারিপাশে নারকেল গাছ ছিল, একটা কি বলবো একটা নির্জন একটি ভৌতিক একটা জায়গার মতো। আর আমাদের গ্রামের প্রথম বাড়িটা আমাদের ছিল এবং জায়গাটা খুব জঙ্গল টাইপের ছিল। দেন ওইখানে প্রত্যেক রাতে পিছনে আমাদের ঘরের জাস্ট পিছেই তিনটা তাল গাছ ছিল, ওইখানে খুব রাতেবেলা অনেক সাউন্ড আসতো, অনেক সময় ঢিলের আমাদের চালে ঢিল মারত এরকম, এবং ওই রাস্তা দিয়ে রাত আটটার পরে কেউ ওইখান থেকে চলাফেরা করে না, এত ভয় ভীতকর জায়গা ছিল। এখন একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু তখন কেউ আটটার পর ওইখান থেকে চলাচল করতো না। তারপরে
চলাচল করতো না ভয়?
হ্যাঁ ভয়।
আচ্ছা,
কারণ ওইটা আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্তই ছিল পুরোটা শ্মশান, অনেক দূরই হবে, এর জন্য আর কি কেউ রাতের বেলায় আটটার পর ওইখানে কোনো চলাচল হতো না। আর যদি কেউ চলাচল করতো অনেকে মিলে, কারণ এখানে প্রায় অনেক খারাপ কাজ হতো, বিশেষ করে আমাদের যে তাল গাছটা আছে ওইখানে। আমি আমার জন্মের পর থেকে বেশি আর কি এরকম কাজ শুরু হয়, যেরকম আমি জন্মগ্রহণ করার পর থেকে আমি শুনেছি আমার আম্মার কাছ থেকে বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে অমাবস্যা এবং এরকম অমাবস্যা এবং পূর্ণিমার সময় আমার খুব অসুস্থ হতো, যেরকম অনেক শ্বাসকষ্ট হতো, এবং এমন এমন সময় হতো যে এমন পরিমাণে হতো যে আমার পুরো বডিটা নীল হয়ে যেত এই কষ্টের জন্য। সো এরকম অনেক মানে অনেক মানুষের কাছে গেছে যে আসলে কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণ, তা
ডাক্তার দেখিয়েছে,
ডাক্তার দেখিয়েছে, কিন্তু একজন লোক, একজন হিন্দু একজন লোক যে এইসব জানে, সে একদিন এসে বলছিল যে এইখানে ভূত বা এরকম মন্দ আত্মার কোনো কাজ আছে যেটা ওর উপরে ভর করতে পারে। এই আর আমাদের খ্রিস্টান সমাজে, আমি খ্রিস্টান, আমাদের সমাজে আর কি ভূত বিশ্বাস করে, কিন্তু এইগুলিতে আমাদের বাইবেলে বলা আছে যে এইগুলিতে ওইগুলি থেকে দূরে থাকা ভালো। এই জন্য আর কি আমাদের ফ্যামিলিতে অত টেক কেয়ার না, ওনারা আল্লাহর উপর নির্ভর করছে যে আমাদের আল্লাহ সাহায্য করবে এইসব থেকে, আমরা মানুষ এর এই জন্য আর কি আল্লাহর সাহায্য থাকলে আমরা সবকিছু পারবো। দেন এরকম চললো, আমি প্রায় অসুস্থ হতাম, এরকম অনেক কাহিনী। তারপরে যেটা আমি প্রথম যে এক্সপিরিয়েন্স আমার হয় যে আসলে ভূত বা এরকম কিছু, আমি একদিন আমার কাকার সাথে গোপালগঞ্জ গিয়েছিলাম এবং সন্ধ্যার টাইমে আমি গোপালগঞ্জ থেকে ব্যাক করতেছি আমাদের গ্রামে। তো আমাদের বলেছি যে আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত শ্মশান, মানে পুরনো শ্মশান ছিল। জাস্ট দুদিন আগে ওইখানে আমাদের রাস্তার একটা মাঝ বরাবর, আমাদের বাড়ি থেকে মেইন রোডের মাঝ বরাবর একটা জায়গায় দুই সাইডে দুইটা কবর দেওয়া হয়েছে, যারা আর কি ফাঁসি বা বিষ খেয়ে মারা গেছে
তাদের অপঘাতে মৃত্যু, ঠিক স্বাভাবিক মৃত্যু।
সো ঠিক দুইটা কবরের পাশে রাস্তার মাঝখানে রাস্তা, দুই পাশে দুইটা গাছ আছে, গাছ দুইটার আসলে আমি আইডেন্টিফাই করতে পারি না কোন গাছ। সো আমরা যখন ওই গাছের কাছে আসলাম, প্রথমে দেখলাম একটা আলো ওই কবরের ওই মাঝখান দিয়ে রাস্তার উপর উঠলো, দেন তারপর দেখলাম কি হঠাৎ ওই দুইটা গাছই আগুনের মতো ধরে গেল, জাস্ট নীল আলো। সো
আমার চোখের সামনে,
হ্যাঁ আমার চোখের সামনে, আমি তখন অনেক ছোট ছিলাম কিন্তু এখনো ওই জিনিসটা আমার চোখে ভাসে। সো আমার চাচা বলল কি বাবা তুমি চোখটা বন্ধ করো, এখানে একটু সমস্যা আছে। সো আমি চোখ বন্ধ করলাম এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আমি তো দেখছি ওই আগুন ধরছে এবং কাকা আমার চাচা তখনই বলছে তুমি চোখ বন্ধ করো নাহলে ভয় পাবে, এই জন্য আমি তখনই চোখ বন্ধ করি। আমার সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা আমি পাই সেটা হচ্ছে আমার দাদির সাথে একদিন আমরা মাছ ধরতে গেছিলাম। সো আমার দাদি আর আমার চাচা আমার পিছে, আমি আগে যাচ্ছি, আমি ওইখানে পরিচিত ছিলাম যে আমরা কোথায় মাছ ধরবো। সো একটা পুকুর ছিল মানে ধান চাষ করো বিলের মাঝখানের দিকে। সো আমি আগে গিয়ে দৌড়ে দৌড়ে গেছি, একটা এক্সাইটেড ছিল আজকে মাছ ধরবো। সো ওই সময় আর কি একবারে ভর দুপুর ছিল, আমি আগে গিয়ে সবার আগে আমি ওনাদের পাঁচ মিনিট আগে আমি ওইখানে পৌঁছে গেছি। আর যেই সময় আমি পুকুর পাড়ে উঠবো ঠিক তখনও দেখি বিরাট একটা পশু আকারে আর চোখ গুলি লাল, ও আমার উপর এক লাভ দিছে।
কেমন টাইপের পশু একটু যদি বলতেন?
এটা পুরোটাই কালো, কিন্তু এটা আমি এখনো অত আইডেন্টিফাই করতে,
সাইজটা কি রকম?
সাইজটা খুব বড়।
আচ্ছা,
অনেক বড়, যেটা আমি দেখেই ওর চোখ দূরে দেখে আর ওর এত বড় এটা দেখে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই, একটা চিৎকার দেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। সো এই চিৎকার শুনে আমার দাদি এবং আমার চাচা আসে, এসে আমাকে হসপিটাল নিয়ে যায়। আমি প্রায় তিন চার ঘন্টা অজ্ঞান ছিলাম, তারপরে আমি ঠিক হই। তারপরে ওনারা আমার ভয়টা কাটানোর জন্য যে তুমি এটা দেখে ভয় পেয়েছো, চলো তোমাকে দেখাই ওখানে কি ছিল। আমি ওখানে যাই দেখি কি একটা মরা কুকুর পচা, কিন্তু আমি দেখছি অন্য একটা জিনিস। এটা ছিল আমার সেকেন্ড এক্সপ্রেশন। আমি এরপরে আমার বাবার কাহিনী আসি, যে আমার বাবার কিভাবে ক্ষতি হয়েছে। তারপরে এরকম অনেক কাহিনী হওয়ার পরে আমার বাবা ছিল ওই আর কি, ওই যে জায়গাটা, ওই জায়গাটার বিশেষ সমস্যা ছিল যে ওইখানে যে ফ্যামিলিগুলি আসে তাদের প্রথম সন্তানদের সমস্যা হয়, অন্য কারো অত সমস্যা না, কিন্তু
সেই জন্যই আপনার সমস্যাগুলো হচ্ছে।
হ্যাঁ, আচ্ছা, এটা বেসিক্যালি যে প্রথম সন্তান হবে ছেলে, মেয়ে না, ছেলে, তারই প্রবলেমটা হবে। সো আমার ফ্যামিলিতে আমার বাবা ছিল প্রথম ছেলে, তার অনেক সমস্যা ছিল, সে আর কি এরকম হঠাৎ হঠাৎ অনেক প্রচন্ড অসুস্থ হয়ে যেত। কিন্তু উনি গ্রামের মধ্যে খুব হেলদি মানুষ ছিল, খুবই ছয় ফিটের মতো লম্বা এবং খুবই হেলদি, ওনার মতো গ্রামে এত হেলদি মানুষ ছিল না আমার আব্বার মতো। সো হঠাৎই উনি অসুস্থ হয়ে পড়তো, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়াই হঠাৎ। ইভেন ঢাকায় এসে আমাদের গোপালগঞ্জে অনেক ডাক্তারখানায় অনেক হসপিটালে দেখানো হয়েছে,
কিন্তু
কোনো রিপোর্টে কোনো কাজ হয় নাই, রিপোর্ট জিরো। ডাক্তারও কনফিউজ যে এত ঝামেলা, এত অসুস্থ কিন্তু কোনো রিপোর্ট আসতেছে না সঠিক, একজন বলতেছে এই রোগ, একজনের এই রোগ, কিন্তু সঠিক কেউ রোগের
শেষ পর্যন্ত উনি বিছানাতেই পড়ে গিয়েছিলেন একদম পুরো।
তার আগে একটু কাহিনী বলতে চাই যে এই আমার আব্বা অসুস্থ হওয়ার আগে যে কয়েকটা আরো কয়েকটা প্যারানর্মাল কাজ হয়েছিল, যেরকম আমাদের গ্রামের মধ্যে আমাদের বাড়িতেই শুধু দুটা ফজলি আম গাছ ছিল, প্রচুর আম ধরতো, আমি ছোটবেলায় দেখেছি প্রচুর আম ধরতো, কিন্তু হঠাৎ আমের সময়, আমের সিজনে আমগুলি খুব বড় হয়েছে, কিন্তু হঠাৎ একদিনের মধ্যে পুরো আম গাছটা শুকিয়ে গেছে, এবং আস্তে আস্তে যেরকম একটা গাছ যদি আপনি ডাল আগুনে পোড়ান যে গুড়ি গুড়ি হয়ে পড়বে, ঠিক ওই গাছটা এরকম গুড়ি গুড়ি, আগুন না কিন্তু জাস্ট আগুনে পুড়লে যেরকম ছাইটা হয় ওরকম গুড়ি গুড়ি হয়ে পড়ে পুরো গাছটা ওইরকম গেছে। যে আমরা কাঠ বানাবো বা গাছটা মরে গেলে সাধারণত কাইটে আগুন জ্বালতি হিসেবে ব্যবহার করে বা ফার্নিচার তৈরি, কিন্তু সেই সুযোগটা আমরা পাই না, ওইটা সাইয়ের মতো পুরে পুরে ওইটা শেষ হয়ে গেছে, কিন্তু আর কোনো আগুন ছিল না। তো ও দেখে গ্রামের সবাই আর কি একটা অনুমান করছিল যে এখানে একটা
ঝামেলা আছে,
ঝামেলা আছে। সো আমরা এরপরে আমরা পিস ডাক, আমাদের যে পালক বা ওনরা থাকে ওই পিসদের ডাকছি, ওনরা এসে আর কি অনেক প্রার্থনা করছে যেন কোনো কিছু না হয়, কিন্তু ওনরা একটা কথা বলছিল যে আসলে এখানে অনেক ঝামেলা আছে, তোমাদের উচিত হবে যে এখান থেকে তাড়াতাড়ি শিফট হয়ে যাওয়া, নাহলে তোমাদের আসলে কোনো সমস্যা হতে পারত। কিন্তু আমার ওই একটাই আমার দাদির দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের রক্ষা করবে, এর জন্য আর কি আমরা এখানে থাকা। তারপরে আরো একটা খুব আশ্চর্য একটা কাহিনী যেটা
আমরা পরে শুনবো, আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনাদের, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Gramminform.
Yes, the night comes alive with Gramminform. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাজদালাচির সাথে এবং আমরা দেখতে পাচ্ছি আজিমপুর থেকে আমাদের একজন লিখেছেন, নাম হচ্ছে জে এইচ বয়। তার কমেন্টটা ফেসবুকে পড়ে বুঝতে পারছি যে তার বাসার খুব কাছেই কবরস্থান। এমডি মনোয়ার হোসেন আমাদের এখানে কমেন্ট করেছেন, আমাদের এখানে বর্ষা ধর কমেন্ট করেছেন, এইচএসসি রেজাল্ট প্লাস ভূতাফেমের ভয় সব মিলিয়ে অবশ্য মানে সব মিলিয়ে অবস্থা করুন। ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কিন্তু লিখছেন, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি, ভয় লাগছে লিখেছেন ওমর ফারুক। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন ভূতাফেম শুনছি, আমাদের এখানে অনেকেই ভূতাফেম শুনছেন এরকম লিখে পাঠিয়েছেন, আরো লিখে পাঠিয়েছেন দেখতে পাচ্ছি যে তৌসিফ চৌধুরীও লিখেছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন, আমাদেরকে রকি খান লিখেছেন অনেক ভয় লাগছে, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে চরম সব ঘটনাগুলি লিখেছেন সামি রহমান, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে শাফায়েত হুসাইন শাফায়েত লিখেছেন যে কমেন্ট পড়েন না কেন, 14 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন, 14 মিনিটের মধ্যে কি আমরা আসলেও ফেসবুকের কমেন্ট পড়েছি মনে হয় না। স্টোরি নাইস লিখেছেন ইফতেখার আহমেদ ফাহাদ, এছাড়াও আমাদের এখানে লিখেছেন ইজাজ আলী পাপ্পু, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি লিখেছেন অহনা কবির আশা, সোহেল রানা, শামীম খান, এস কে কুন্তল, সুনম চাকমা, তার সাথে প্রিন্স রমিজ, এছাড়াও দেখতে পাচ্ছি আরও লিখছেন সোহেল রানা, আমাদের এখানে লিখেছেন জালাল উদ্দিন, তাছাড়াও রাজা সহ আরও অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের যে পেজটা রয়েছে অর্থাৎ ভূতফেন যে পেজটা সেটাতেও লিখেছেন আকাশ শাকি, লিখেছেন ভালো লাগছে। এবং এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন জুয়েল, যে আমাদের এখানে লিখেছেন আরিয়ান আকাশ, এছাড়াও লিখেছেন আবু সাইম বাবল, এছাড়াও লিখেছেন আমাদের এখানে জাকারিয়া আকাশ, এছাড়াও আমাদের এখানে লিখেছেন আরিয়ান ইসলাম, তারপরে লিখেছেন হামজা, এছাড়াও ইফতেখার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.phurti অথবা চলে যান www.facebook.com/bhutfm.rasel এই দুটো পেজে। এবং আপনি আমাদের SMS ও পাঠাতে পারেন। আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। MD হাসিব লিখেছেন আজ একটু বেশি ভয় লাগছে, পবন বসুন্ধরা থেকে লিখেছেন আজ সব দিক দিয়ে পরিবেশ চরম। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে লিখেছেন তার কাছে ভালো লাগছে। আরাফাত আমাদের এখানে এসএমএস করেছেন ফুর্তি থেকে, MB বাবু নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাহাদ নোয়াখালী থেকে এসএমএস করেছেন, লিখন আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি এছাড়াও ফারহান তামজিদ এসএমএস করেছেন ত্রিমোহনী থেকে, এছাড়াও ফিরোজ আমাদের এখানে এসএমএস করেছেন ওয়াবদা খুলনা থেকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি অমি এসএমএস করেছেন, লিমন আমাদের এখানে এসএমএস করেছেন তঞ্জিম সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে তো নিয়মটা জানেনি, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন আমাদেরকে।
জি, আমি মোহাম্মদ হাসিব, পিএন কলেজ ঢাকাতে পড়াশোনা করতেছি ফার্স্ট সেকেন্ড ইয়ার। আমি আসছি মিরপুর 14 ভাষণ থেকে, কলকাতা থেকে।
ওকে, আপনার ঘটনা শুনি আমরা।
জি, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব ঘটনাটা আমার ছোট বোনের বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রামে। গ্রামের ভিতরে একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলিতে ছিল হাজবেন্ড ওয়াইফ আর কাজের মেয়ে। হাজবেন্ড শহরে চাকরি করার কারণে বাড়িতে সবসময় থাকতো না, শুধুমাত্র উইকেন্ড পাইলেই বাড়িতে আসতো। তো বাড়িতে কাজের মেয়েটাই মহিলার সব কাজ করে দিত। ভাই আগেই বলি মহিলাটা ছিল প্রেগনেন্ট। তো একদিন রাত্রে মহিলার খুব পানি তৃষ্ণা পায়, তো মহিলাটা কাজের মেয়েকে ডাক দেয় পানি এনে দেওয়ার জন্য। বাট অনেকক্ষণ ডাকার পর কাজের মেয়েটা আর আসে না, অনেক গভীর ঘুমে ছিল। তারপর মহিলাটা নিজেই পানি খেতে যায়, কলসের কাছে যায়, দেখে কি কলসের পানি নেই। তো তিনি ভাবলেন যে টিউবওয়েল তো পাশেই, আমি যা পানি খায় আসে। তো তিনি গেলেন বাইরের টিউবওয়েলের কাছে পানি খেতে। পানি খাওয়া শেষ করে যখন ঘরে ঢুকবে তখন তিনি পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তো তিনি পিছনে তাকালেন, দেখলেন কি টিউবওয়েলের পাশে শিউল গাছের গোড়ায় একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। তো তিনি বাচ্চাটাকে দেখে জিজ্ঞাসা করে কে তুমি, কাঁদতেছো কেন? তো বাচ্চাটা কোনো রিপ্লাই নেই, শুধু কান্নাই করতেছে। তো একটু পর দেখলো কি বাচ্চাটা একটা মহিলার রূপ ধারণ করছে। তো মহিলার পরনে ছিল সাদা শাড়ি, মুখে অনেক রক্ত লেগেছিল, চুলগুলো উঠতেছিল, আর ওই মহিলার দিকে তাকায় কান্না করতেছিল। এটা দেখে মহিলা সেন্সলেস হয়ে পড়ে। পরদিন যখন জ্ঞান ফিরে তখন দেখে যে কাজের মেয়ে আর বাড়ির আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসছে। তো এই ঘটনা শুনে শহর থেকে হাজবেন্ড বাড়িতে চলে আসে। তো মহিলার কাছ থেকে ঘটনা শুনে উনি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তাকে একটা তাবিজ দেয় এবং কবিরাজ বলে যে তাবিজটা যতদিন আপনার পাশে থাকবে ততদিন আপনার কাছে কোনো খারাপ জিনিস আসবে না। এবং কবিরাজ আরো বলে আপনার যখন বেবিটা হবে তখন আপনার বেবি কলা তাবিজটা পরে দিবেন। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর ওই মহিলার ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। তো মেয়েটা হওয়ার পর ওই মহিলাটা মেয়েটার গলায় তাবিজটা পরা দেয়। মেয়েটা যখন একটু বড় হয় মহিলাটা বলে যে তাবিজটা যেন গলা থেকে কোনো সময় না খুলে। তো গ্রাম ভাই গ্রামের স্কুল সাধারণত বিকাল দিকে ছুটি হয়। তো এমন একদিন মেয়েটা স্কুল থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়িতে ফেরার সময় তার খুব আবার পানি তৃষ্ণা পায়। তো মেয়েটা ওই টিউবওয়েলের কাছে থেকে পানি খাইছে। পানি খায় তখন ভাইয়া ওয়েদারটা অনেক ভালো ছিল। তো মেয়েটা যায় ওই শিউলি গাছের পাশে একটু বসছে। তো বসার একটু পরে কখন যে ঘুমায় পড়ছে মেয়েটা নিজেও জানে না। তো মেয়েটা ঘুম ভাঙে সন্ধ্যার একটু পরে। তো তো মেয়েটা যখন বাড়িতে ফিরবে দৌড়ে বাসায় ফিরতেছিল, মাঝ রাস্তা আসে দেখে কি মেয়েটার আম্মু মেয়েটাকে খুঁজতেছে। তো মেয়েটা আম্মু মেয়েটাকে বলে কি সাথে দেরি হয়েছে কেন? তো মেয়েটা বলে আম্মু আমি টিউবওয়েল থেকে পানি খাই ওই শিউলি গাছের পাশে ঘুমায় পড়ছিলাম। অ্যাজ ইউজুয়াল মহিলাটা আর মেয়ের গলায় তাবিজটা দিয়ে খেয়াল করে না। তো রাত্রে মেয়ে পড়তে বসে তখন ওর আম্মু বলে আসো তোমার চুলগুলো একটু আশ্রয় দিই। তো চুল যখন আশ্রয় দিতে যাবে তখন দেখে মেয়ের গলায় তাবিজটা নাই। তো মেয়েকে জিজ্ঞেস করে তারপরে তোমার গলার তাবিজটা কোথায়? তো মেয়ে আর বলতে পারে না।
তো মহিলা বলে আজকে তো রাত হয়ে গেছে, তাবিজ আনা পসিবল না, তোমাকে কালকে সকালে কবিরাজের কাছ থেকে নতুন একটা তাবিজ এনে দেবো। তো ওই দিন রাত্রে খাওয়া দাওয়া করে মেয়েটা ঘুমায় পড়ে। মেয়েটার রাত্রে ঘুম ভেঙে দুইটা আড়াইটার দিকে কান্নার শব্দে মেয়েটা ঘুম ভেঙে যায়। তো মেয়েটা শুনতে পায় কি জানালার পাশে কেউ কান্না করতেছে। মেয়েটা ভাবছে কি তাদের কাজের মেয়ে বকুল কান্না করতেছে। তো মেয়েটা জিজ্ঞাসা করে, বকুল তুই কি কান্না করতেছিস? তো বাহির থেকে ভাই কোনো রিপ্লাই আসে না, শুধু কান্নাই করতেছে। তো শুধু এরপর কিছুক্ষণ পর শুধু কান্না না, কান্নার সাথে সাথে অদ্ভুত গন্ধ ভিতরে আসতে থাকে, পচা গন্ধ। মেয়েটা এগুলো সহ্য না করে, সহ্য করতে না পেরে জানালাগুলো সব লাগিয়ে দেয়। তো ওই দিন রাতে আর কোনো প্রবলেম হয় না। ভাইয়ার পরের দিন মেয়েটা এই ঘটনা গত রাতের ঘটনা তার মাকে বলতে ভুলে যায়। স্কুল থেকে আসার পর খেলাধুলা করে আর মনে থাকে না। তো রাত্রে সন্ধ্যার সময় যখন পড়তে বসে তখন মেয়েটা ওর আম্মুকে ঘটনাটা ফুল বলে যে গত রাতে আমার সাথে এই ঘটছে। তো রাম্মু তখন ঘটনাটা শুনে না বুঝতে পারে। তারপর রাম্মু বলে আজকেও তো রাত হয়ে গেছে, আজকেও দাবি জানা যাবে না, আজকে রাতে তুই আমার সাথে ঘুমাইস তাহলে আর ভয় পাবি না, কালকে সকালে তোকে নতুন দাবি জানিয়ে দেবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা ওর আম্মুর সাথে যখন ঘুমাতে যাবে তখন দেখে ওর আব্বু হঠাৎ করে শহর থেকে চলে আসছে। তারপর মেয়ের আর কি করা, তো নিজের রুমেই ঘুমাতে হয়। তো আগের রাতের মতন সেম কাহিনী, দুইটা কি আড়াইটার দিকে মেয়েটার আবার ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। তো ভাই কান্নার শব্দটা গত রাতের থেকে একটু জোরে ছিল। তো কান্নার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়। তো কান্নার শব্দের সাথে সাথে পচা গন্ধ ভিতরে আসতে থাকে। তো মেয়েটা আগের রাতের মতোই জানালা গুলো সব লাগায় আর ঘুমায় পড়ে। ঠিক রাত তিনটা কি সাড়ে তিনটার দিকে ঘরটা প্রচুর গরম হয়ে যায়, জানালা গুলো যেহেতু সব লাগানো ছিল, তারপরে গরম হয়ে যায়। তারপর মেয়েটা সহ্য করতে পারে না গরমটা। তো মেয়েটা ভাবে একটু পরেই তো ফজর আজান দিয়ে দিবে, জানালা গুলো খুলেই দিই। তো মেয়েটা যখন জানালা খুলে ঘোলার সাথে সাথে অদ্ভুত একটা গন্ধ ভিতরে আসে। আর ভাই সাথে সাথে রুমের দরজাটা অটোমেটিক খোলা যায় ঠাবি করে একটা শব্দ করে। তো এগুলো দেখে তো মেয়েটা নিজেকে মেয়েটা চিৎকার করে, চিৎকার করতে পারে না, মেয়েটার শরীরটা অবশ হয়ে যায়, অনেক ঘামতে থাকে। একটু পর দেখে কি জানালা থেকে একটা অদ্ভুত হাত আসছে, হাত আসা ওর পায়ে খামচির মতো করে ধরছে, জানালা দিয়ে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তো মেয়েটা এগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে। পরদিন যখন মেয়েটার আম্মু মেয়েটাকে ডাকতে যায়, যখন ডাকতে যায় দেখে কি যে বিছনা ঘুমাইছে ওই বিছনার চাদরটা পুরো রক্তে ভিজা গেছে মেয়েটার পা সহ। তো মহিলাটা ইমিডিয়েটলি মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যায় দেখে কি ওই আঙ্গুলের আঁচড়গুলা নখগুলা পায়ের অনেক দূর পর্যন্ত ঢুকে গেছে। তো ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। তারপর মহিলাটা বাচ্চাটাকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যায় কবিরাজাকে একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা আগের তাবিজের মতো গুণসম্পন্ন না, খারাপ জিনিস কাছে আসতে পারবে না, আবার দূর থেকে প্রবলেম করতে পারবে। তারপর এই ঘটনার পর মহিলার হাজবেন্ড তাদেরকে আর গ্রামে রাখে না, তাদেরকে শহরে নিয়ে আসে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং তার আগে আমি একটা খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 4TI 4TI স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio4ti.fm হুইচ ইজ bhutfm@radio4ti.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের ঘটনা পাঠানো হলেই আপনাদের ঘটনা যদি আপনারা পাঠান তাহলে আমরা চলতে পারবো, আদারওয়াইজ তো আমাদের আসলে কন্টিনিউ করা কোনোভাবে সম্ভব না। ভূতএফএম বই যারা খুঁজছেন তাদের জন্য একটু খবর দিই, ভূতএফএম এর সকল বই পাওয়া যাবে rokomari.com এ। অর্ডার করতে ভিজিট করুন www.rokomari.com অথবা কল করুন 01519521971। হটলাইন যেটা, হটলাইনের নাম্বারটা আমি বলে দিচ্ছি 16297। প্রতিটি বই শুধুমাত্র 150 টাকার সাথে ডেলিভারি চার্জ, তবে তিনটি বই স্পেশাল বান্ডল অফার শুধুমাত্র 420 টাকায় ডেলিভারি চার্জ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে না। সো আপনি চাইলেই এটা সংগ্রহ করে ফেলতে পারেন। এনিওয়েজ চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতি রয়েছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, আমাদের গেস্টও চেঞ্জ করতে হবে। সো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কোথাও যাবেন না, শেষ ঘটনাগুলো শোনা যায় এবং এটা এই আওয়ারের লাস্ট ব্রেক, সেটাও আপনারা জানেন। So stay tuned, ফিরে আসছি একটু পরে।
Bhoot FM, the night comes alive with Gramin Phone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও 58.0 FM, ঘড়িতে সময় রাত 1:40। আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের শেষ ঘটনায়, কারণ আজকে আর হাতে তেমন সময় নেই। আমরা চলে যাচ্ছি আবারও, ভাই আপনার নামটা আরেকবার প্লিজ বলবেন, তারপর আমরা আরেকবার বলতে হবে আমাকে
প্লিজ।
ওকে, আমরা চলে যাই আমাদের ঘটনায়, এবং আপনি একটা ঘটনা বলতে চাইছিলেন, তখন আমরা শুনতে পারিনি, এখন শুনি সেই ঘটনাটা। বাসার ঘটনা তো এটা মনে হয়?
জি অবশ্যই, বাসা।
ওকে, বাসা,
এটা ধানমন্ডিতে, বাসাটা হলো আমার আগের বাসা।
জি,
এটা আমার দাদা বাড়ি, এটা ধানমন্ডিতে, এখন নয়রেতে সিচুয়েশন।
জি,
তো বাসাটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, আগের বানানো, 1965 করা বাসাটা। বাসাটা নর্মাল, এমনি সব ভালো, সব সুন্দর, কিন্তু একটা প্রবলেম সবসময় ছিল যে বাসাটা প্রথম থেকেই হন্টেড, প্রথম থেকেই বাসার মধ্যে
বিভিন্ন, আগের বাসাটা হন্টেড ছিল।
হ্যাঁ, এটা কিভাবে যে আমাদের পিছে ছাড়ে না আমি জানি না, কেন ছাড়ে না, বাট এনিওয়েজ ওই বাসাটা হলো হন্টেড। ওখানে এরকম এরকম ঘটনা ঘটছে যে দেখা যাচ্ছে যে বাসাটা ছিল আড়াই তালা, অ্যাকচুয়ালি 1-2, আর উপরে একটা হল রুম ছিল। তো দেখা যাচ্ছে রাতে 12টার পরে আপনার হল রুমের লাইট হঠাৎ করে জ্বলে উঠছে, এবং হল রুমের যে বাথরুম আছে ওখানে পানির আওয়াজ হচ্ছে, তারপরে গোলাপ ফুলের গন্ধে ভরে গেছে, যদি কেউ উপরে ওই সময় যেয়ে থাকে আর কি। এরকম
কোন গাছ নিশ্চয়ই ছিল না,
না, গোলাপের গাছ ছাদে তো ছিল না, সব ছিল নিচে। তো এরকম ধরনের অনেক ঘটনা। তো প্রায় আমাদের বাসায় একটা কেয়ারটেকার ছিল, উনি তো ওনার যেটা হচ্ছে যে উনি ঘুমাতেন হলেন ড্রয়িং রুমে। তো এরকম একদিন ঘুমাচ্ছেন, তো সকালবেলা সে ফিগার আউট করে যে সে নিচে যেখানে গাড়ি পার্ক করে ওখানে কার পর্চের মধ্যে তাকে রেখে দিছে। বাথরুম ছিল তো ওই দারোয়ানটা খুব মানে রকচটা টাইপ ছিল, তো ওকে যখনই অনেকবারই স্বপ্ন দেখাইছে যে তুমি পিছনের সাইডে বসো না, পিছনের সাইডে, পিছনের ড্রেনে তুমি পেশাব করো না, তুমি বাথরুম ইউজ করো, এরকম ধরনের নাকি স্বপ্ন দেখাইছে। তো ওইগুলো বিশ্বাস না করে মানে হি কিপ্ট অন ডুইং দ্য সেম থিং। তো পরে যায় একদিন সকালবেলা আমাদের একজন আরেকজন দারোয়ান, সে যায় ওনাকে নক করতেছে বাথরুমে, কিন্তু বাথরুমের ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ হওয়ার পরে তারপরে পিছন সবাইকে ডাকলো যে কি ব্যাপার, উনি বাথরুমের মধ্যে গেছে, এখন পর্যন্ত বেরোচ্ছে না। তারপরে থেকে উপরে থেকে সবাই নামার পরে তো পিছনের একটা জানলা ছিল ছোট, ওখান থেকে দেখে যে প্যানের মধ্যে মাথা উল্টা করে এবং পা উপরের দিকে দিয়ে,
এটা আপনারা সবাই দেখেছেন?
আমি অনেক ছোট ওই সময়, এটা আমার আম্মার কাছে শোনা ঘটনা, তো ওনারা সবাই দেখেছে। তারপরে এটা, তারপর তখন আমার দাদা ছিলেন আবার সরকারি কর্মকর্তা, উনি বনপ্রধান ছিল ওই সময়, তো এটা একটা মানে অনেক বড় একটা ইস্যু হয়ে গেছিল তখন, যে বাসার মধ্যে একটা এরকম মার্ডারের মতন। তারপরে যখন ইয়ার ছেলে আসলেন, দারোয়ানের ছেলে আসলেন, উনি এসে কোনো ক্লেম করেনি। তো মজা ছিল যখন দারোয়ানের বডিটা রিট্রিভ করে, তখন গালের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ, যেটা সারপ্রাইজিং, এটা কেমনে আসলো। তো ওই বাসায় যেরকম আরো ঘটনা ছিল যে আমাদের একটা কোনার রুম ছিল, আমরা ছোটবেলা ওটাকে ফুপির রুম বলে জানতাম। তো ওই রুমটার মধ্যে কোনো সময় ছাদের একটা কোনা কোনো সময় জোড়া লাগেনি, বাড়িটা হওয়ার পর থেকে কোনো সময় ঢালাইটা হতো না, ঢালাই করতো ফেটে যেত, ঢালাই করতো ফেটে যেত। তারপরে আমার দাদি অনেক মানে দোয়া দুরুদ পরে, মানে ওনারা অনেক রিচুয়াল করে তারপরে ওটাকে ঠিকঠাক করছে, তবে ইট টুক দেম লং টাইম। ওই বাসাটার কাছে আমি আব্বার কাছে শুনেছিলাম যে ওই বাসাটাও যখন বানাইছে ওখানে একটা কবরের মতন কি জানি পাওয়া গেছে। তো ওইটা ল্যান্ডই কিনা ছিল অনেক আগের, মানে আমার দাদার আম্মার আমলের ছিল।
ওকে,
তো এই একটা ওই বাসার মধ্যে একটা ঘটনা।
তার মানে আপনাদের এটা হচ্ছে শুধুমাত্র রিসেন্টলি শুরু হয়েছে এরকম কোনো কিছু না, বহু আগে থেকে আপনারা এই সমস্ত জিনিস ফেস করে আসছেন, এবং এখন মোটামুটি মনে হয় আর ভয় লাগে না, থাকতে থাকতে মোটামুটি ভয়ের সাথে
মোটামুটি অভ্যাস হয়ে গেছে। মানে একটা জিনিস অবাক ঘটনা ঘটে, যদি আপনার দুই মিনিট সময় থাকে।
জি জি প্লিজ।
একটা অবাক, আমার একটা কাজিন আছে, নাম হলো তাহিন, ও থাকে খুলনাতে।
জি,
ছেলেটা নর্মাল নাইস গাই, সবকিছু তার ভালো, পড়ালেখা করতেছে সব ভালো, কিন্তু ওর ভিতরে কিছু কিছু জিনিস আমরা খুব সারপ্রাইজড হই। যেরকম ধরেন আমাদের যদি কোনো কাছের রিলেটিভ মারা যায়, ওরা কেমনে জানি দুই মাস এক মাস আগে থেকে বলতে থাকে যে আমাদের মধ্যে কেউ চলে যাবে, মারা যাবে, এই হবে। তো ফর এক্সাম্পল, আমার একটা খালু মারা গেছেন, বড় খালু, তো আমার অ্যাকচুয়ালি কাজিনের হাজবেন্ড, উনি সবচেয়ে বড় সিনিয়র, উনি মারা যাওয়ার দুই মাস আগে কিন্তু আমার তাহিন ওই কাজিন ও বলা শুরু করছে। তো আমার মানে এরকম ধরনের ওর সাথে অনেক কিছু দেখে, যেরকম রাতের বেলা ও সাপ দেখছে, ফিল করছে ঠান্ডা, পরে এগুলো বিভিন্ন ধরনের এভিডেন্স পেয়েছে। ওর স্টোরি অ্যাকচুয়ালি আসলে বেটার বলতে পারতো, আমি জাস্ট আপনাকে
আমরা আশায় থাকলাম যে কোনো একদিন যদি
আসবেন।
আচ্ছা ওকে ফাইন, তাহলে তো চলে আসা যায়। আমরা মনে হয় হাতে আর সময় নেই আমাদের, আমাদের শেষ করে ফেলতে হবে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে, ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, radiofurti.fm। আমরা জানি না যে আপনাদের আজকে কোন ঘটনাটা কেমন লাগে, তবে আপনারা এখনো দেখতে পাচ্ছি সালে আমাদের লিখছেন খুব ভালো হচ্ছে রাসেল ভাই, এবং গেস্টদের সবাইকে থ্যাংকস জানিয়েছেন। রুহান আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, অনেক ভয়ঙ্কর। আমাদেরকে আজমল হুসাইন সিলেট থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে তিনি কোন আচ্ছা কিছু একটা মিস করছেন তিনি। তুষার আমাদের চিটাগং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে টুনাইটস এপিসোড ইজ জাস্ট অসম। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি রবিন আমাদের ফার্মগেট থেকে SMS করেছেন এবং আমাদেরকে বলেছেন যে তার কাছে লাস্টের যে ঘটনাটা, মানে এর আগের একটা ঘটনা একটু আগে যেটি শুনিয়েছেন ওই যে ফ্যামিলি নিয়ে, সেই ঘটনা তার কাছে অতটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আমাদের ব্রেকের আগে সেই ঘটনাটা ছিল। শুভ সাহা আমাদের SMS করেছেন, বাহার আমাদের খিলগাঁও থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জান্নাত, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আজমল, এছাড়াও SMS করেছেন তানভীর গ্রিন রোড থেকে, মোস্তাক বেলি রোড থেকে SMS করেছেন, তিনি এবং তার ছোট্ট বেবি মাহিষা তারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদুজ্জামান মিম লিখেছেন রাজশাহী থেকে, অহনা আমাদের এখানে লিখেছেন এবং স্টোরিগুলো তার কাছে ভালো লেগেছে। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমাদের সঙ্গে ছিলেন এবং এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ঘটনা শুনলেন, সেজন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আপনাদের পাঠানো আরো দারুণ দারুণ ঘটনা নিয়ে এবং সেই সাথে আরো নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।